fear. The real fear with us.
আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমাদেরকে শুনছেন, আপনার দ্য হরর ওয়ার্ল্ডে সকলকে স্বাগত জানাচ্ছি। আমি আফগান, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের সাথে ঘটে যাওয়া বা আপনাদের পরিচিত কারোর সাথে ঘটে যাওয়া বা আপনাদের এলাকায় ঘটে যাওয়া বা আপনাদের পার্শ্ববর্তী এলাকায় ঘটে যাওয়া সত্য ভয়ের ঘটনা আমাদেরকে শেয়ার করতে পারেন। আপনারা ঘটনা লিখে বা রেকর্ড করে উভয়ভাবে আমাদেরকে পাঠাতে পারবেন, আর ঘটনা পাঠাতে পারবেন আমাদের ইমেল অ্যাড্রেসে। আর আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে afghandahororworld@gmail.com। কথা না বাড়িয়ে সরাসরি ঘটনাতে চলে যাচ্ছি। স্বাগতম প্রিয় লিসেনার্স আমাদের 86 নং এপিসোডের প্রথম ঘটনায়। এখন যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি প্রিয় লিসেনার্স, আমি এতটুকু বলতে পারি আপনাদেরকে, এই ঘটনাটি ব্ল্যাক ম্যাজিকের এক অনন্য উদাহরণ। কি ভয়ানক হতে পারে পরিণতি সকলের জন্য, যিনি করছেন তার জন্য আর যার উপর করা হয়েছে তার জন্য। আসুন ঘটনাটি শুনব। ঘটনাটি আমাদেরকে পাঠিয়েছেন ডাক্তার তাহিয়া শারমিন সর্ণা। ওনার নিজের প্রত্যক্ষ করা একটি ঘটনা যেটার শিরোনাম ছিল মৃত্যু শ্বাস। এই ঘটনাটি আমরা 61 নং এপিসোডে প্রচার করেছিলাম। তো এরপরে ওনার আর কোনো ঘটনা এখনো প্রচারিত হয়নি, এখন ওনার দ্বিতীয় ঘটনা আমরা প্রচার করছি। প্রিয় লিসেনার্স, উনি যেভাবে লিখেছেন আমি সেভাবেই পড়ছি। ঘটনাটি অত্যন্ত স্পর্শকাতর, কারণ হলো এর সাথে অনেকগুলো পরিবার জড়িত আছে। যারা একদম ঘনিষ্ঠ তারা হয়তো বা শুনলে বুঝতে পারবেন এই ঘটনার মূল চরিত্র যারা তাদের আসল নামটা, কিন্তু সঙ্গত কারণে এই ঘটনায় বিভিন্ন ব্যক্তিদের ছদ্মনাম ব্যবহার করা হয়েছে। আর কেন ব্যবহার করা হয়েছে পুরো ঘটনা শুনলে আপনারা বুঝতে পারবেন। চলুন শুরু করি ঘটনা, যেভাবে লিখেছেন আমি সেভাবেই আপনাদের সামনে উপস্থাপন করব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম আফনান ভাই ও প্রিয় লিসেনার্স বৃন্দ, আশা করি সবাই ভালো আছেন। আমি কুমিল্লা থেকে আপনাদের রেগুলার একজন লিসেনার ডাক্তার তাহিয়া শারমিন শর্ণা বলছি। আমার পাঠানো প্রথম ঘটনা মৃত্যু শ্বাস আফনান দা হরর ওয়ার্ল্ডের 61 নং এপিসোডে প্রচারিত হয়েছে এবং শ্রোতা ভাই বোনদের কাছে সমাদৃত হয়েছে। শ্রদ্ধেয় আফনান ভাই এবং তার টিম আর সম্মানিত শ্রোতাদের জানাচ্ছি ধন্যবাদ। আজ চলে এলাম অত্যন্ত হৃদয় বিদারক একটি ঘটনা শেয়ার করতে, যেটা ভয়ানক কালো জাদুর সাথে সম্পৃক্ত। মহান আল্লাহ সুবহানাহু তাআলার কাছ থেকে দূরে সরে গিয়ে অথবা আল্লাহ সুবহানাহু তাআলার কাছে সাহায্য না চেয়ে শয়তানের কাছে সাহায্য চাইলে আপাতত দৃষ্টিতে মনে হতে পারে উদ্দেশ্য হয়তো সফল, কিন্তু যখন আল্লাহ পাক কিছু ছাড় দিয়ে রাখেন মানুষকে, এরপর যখন আল্লাহ পাক সমস্ত ঘটনার মোড়টাই ঘুরিয়ে দেন, তখন সবকিছুই তছনছ হয়ে যায়। এটি এমনই এক ঘটনা যেটার কথা আজ এত বছর পরেও স্মরণ করতে গিয়ে আমার রূহ পর্যন্ত কেঁপে উঠছে। বাস্তবতা আর পরাবাস্তবতার মাঝে পার্থক্য মোচনকারী সেই ঘটনাটি ঘটে আমার রক্ত সম্পর্কীয় এক বোনের সাথে। তাই ঘটনার স্থান আর পাত্রপ্রার্থীর নাম আমি গোপন রাখতে বাধ্য হলাম। আশা করি শ্রোতাগণ আমার এই অক্ষমতা ক্ষমা করে ঘটনাটির গভীরতা ও ভয়াবহতায় ডুব দেবেন। ঘটনাটি শুরু করছি এবং বর্ণনা করছি আমার সেই আপুর আপন ছোট বোনের ভাষায়। আমার নাম উর্মি, আমরা দুই ভাই আর দুই বোন। এই ভাই যারা আছেন, এই দুইজন ভাই বড়, এরপর আমার বড় বোন সুমি, তারপর আমি। আমি যখন 2 বছরের শিশু তখন আমার আব্বা ইন্তেকাল করেন। এরপর থেকে আমার আম্মা, এক মামা আর আমাদের বড় দুই ভাই আমাদের দুই বোনের গার্ডিয়ান। ওনাদের কথার বাইরে গিয়ে আমরা একটা পাও কোথাও ফেলতাম না। ওনারাও এত যত্নে আমাদের আগলে রাখতেন যে আব্বার অভাবটাই অনুভবই হতো না বললে চলে। আমাদের পরিবার কুমিল্লা শহরের কোনো এক এলাকার সম্ভ্রান্ত মুসলিম পরিবারগুলোর একটি। ছোটবেলা থেকেই দেখেছি আমাদের পরিবারের সবাই প্র্যাকটিসিং মুসলিম, সেই হিসাবে আমরা দুই বোনও সেভাবেই বড় হয়েছি আলহামদুলিল্লাহ। ঘটনার সময়কাল 2007 সাল, আমি তখন ক্লাস সিক্সে পড়ি আর আমার আপু উর্মি পড়তেন ইন্টার ফার্স্ট ইয়ারে। আমাদের বাড়ির উল্টো দিকে তিনটা বাড়ি পড়েছিল আসলাম শেখদের বাড়ি। আসলাম শেখ এলাকার বিশিষ্ট ধনী ব্যবসায়ী, চাউলের আড়তদার, আর লোকমুখে শুনতাম যে তিনি একজন সুদের কারবারি। তো যাই হোক, আসলাম শেখের ছিল 6টি মেয়ে আর একটি মাত্র পুত্র সন্তান, তার নাম ইমন। পরপর 6টি মেয়ে হবার পর এই ছেলে হবার কারণে এই ছেলে যেন না চাইতেই সব পেয়ে যেত। আসলাম শেখ ক্লাস 8 পাস হলেও তার ছেলে অত্যন্ত মেধাবী এবং তাকে লেখাপড়া করিয়েছেন। কুমিল্লার বাইরে একটা ক্যাডেট কলেজে সে পড়ত, সেই সুবাদে এলাকায় তাকে খুব একটা দেখা যেত না। ঘটনার বছরে ইমন ভাই নাম করা একটা ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়ে চান্স পান এবং সেই সুখবরের মিষ্টি আমাদের বাড়িতেও আসে। তখন যদি জানতাম এই আসলাম শেখের পরিবার আমাদের পরিবারের জন্য কতটা ক্ষতিকর হতে যাচ্ছে, তাহলে হয়তো সেই মিষ্টি আমাদের গলা দিয়েই নামত না। 2007 সালের কোনো এক হতভাগ্য বিকেলে আমার আপু আর আমি মিলে আমাদের উঠানে বসে আচার খাচ্ছিলাম। হতভাগ্য বিকেল বলার কারণ হলো সেই বিকেলেই ইমন ভাইয়ের সাথে আমার বোনের প্রথম দেখা। আমরা দুই বোনই বাইরে সবসময় বোরখা নেকাব পড়তাম বলে এলাকার মানুষেরা আমাদের চেহারা প্রায় দেখেনি বললেই চলে। ইমন ভাইও কখনো দেখেননি আমার উর্মি আপুকে। সেই বিকেলে আমাদের বাড়ির সামনের রাস্তার পাশের ছোট্ট একটা মাঠে ইমন ভাই ওনার বন্ধুদের নিয়ে ক্রিকেট খেলছিলেন। হঠাৎই ক্রিকেটের বল দেয়াল টপকে আমাদের উঠোনে এসে পড়ে। তখন আগস্ট মাস, গরমের পরন্ত দুপুর, আমাদের বাড়ির সবাই তখন দুপুরবেলা খাওয়া দাওয়া করে ঘুমিয়েছিল। উঠোনের গেটের ভেতর থেকে বন্ধ পেয়ে ইমন ভাইও দেয়াল টপকে আমাদের উঠোনে এসে নামেন। আমি হঠাৎই একটা ছেলেকে দেখে বলে উঠলাম, আপু ভেতরে যাই চলো। আপুও ভীষণ লজ্জা পেয়ে আচারের বাটি ফেলে বাড়ির ভেতরে যেতে উদ্যত হলো। আর আমি খেয়াল করলাম ইমন ভাইয়ের চোখ যেন আমার আপুর উপর থেকে সরছেই না। আমরা চার ভাই বোনই দেখতে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ ভালো, তবে আমার উর্মি আপু অনেক বেশি সুন্দরী। উনি খুবই লজ্জা পেয়েছিলেন ওই সময়। আপু এক দৌড়ে বাড়ির ভেতর চলে যান। ইমন ভাই এক গ্লাস পানি চাওয়াতে আমি ভেতরে গিয়ে পানি নিয়ে আসি। তখন তিনি আমার বোনের নাম জানতে চান। উল্লেখ্য, আমাকে ইমন ভাই আগে থেকেই চিনতেন, কারণ ইমন ভাইয়ের 6 বোনের এক বোনের কাছে আমি আগে প্রাইভেট পড়তাম। আমি আমার বোনের নাম ইমন ভাইকে বলি আর বলি যে আপু ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ে। ইমন ভাই সেদিনের মতো আর কিছু না বলে ক্রিকেট বলটা কুড়িয়ে নিয়ে চলে যান। এরপর উনি মাঝে মধ্যে ওনার সেই বোন যার কাছে আমি প্রাইভেট পড়তাম, যার নাম সাবিনা, তার মাধ্যমে আমার বোন উর্মিকে বলাতে চাইতেন যে ইমন ভাই উর্মি আপুকে পছন্দ করেন এবং তাকে বিয়ে করতে চান। আমি আর আপু এ নিয়ে অনেক মজা করতাম। তখন আপুর কলেজে আসা যাওয়ার মাঝে ইমন ভাই প্রায় রাস্তায় দাঁড়িয়ে আপুর জন্য অপেক্ষা করতেন আর কথা বলতে চাইতেন, যদিও আপু কখনোই কথা বলেননি। তো এভাবেই দিন যাচ্ছিল। এরপর একদিন আসলো সেই ভয়ানক দিন যেটার জন্য আমরা দুই বোনের কেউই প্রস্তুত ছিলাম না এবং দায়ীও ছিলাম না। তারিখটা ছিল 2017 সালের নভেম্বর মাসের 15 তারিখ। ইমন ভাইয়ের অনেক জোরাজুরিতে আমি আমার বাড়ির ল্যান্ডলাইন নাম্বারটা, মানে আমাদের যেটা TNT নাম্বার, এই নাম্বারটা ওনাকে দেই। আর এটাও বলে দেই যে সাবধান, আমার আম্মার রুমে কিন্তু প্যারালাল লাইন আছে, তাই ফোনে আপনি উল্টাপাল্টা কিছু যদি বলেন তো আমরা দুই বোনই মার খাবো বাসায়। তো ইমন ভাই কল দিলেন সেদিন সন্ধ্যায়, কল ধরল আমার আম্মা, ইমন ভাই কথা বললেন না। আধা ঘন্টা পর আবার কল দিলেন, ধরল আমার বড় ভাই, ইমন ভাই ফোন কেটে দিলেন। আমার বড় ভাই কিছুটা সন্দেহ করলেন এবং কলার আইডি টেলিফোন সেট হওয়ায় ইনকামিং কলের নাম্বারটি দেখে তিনি খোঁজ নিয়ে জানলেন এটা আসলাম শেখদের বাড়ির নাম্বার। এবং ইদানিং আসলাম শেখের ছোট মেয়ে আমাদের বাড়িতে অকারণে ঘন ঘন যাতায়াতের বিষয়টি তার মাথায় কাজ করে এবং তিনি বুঝে যান এই কলগুলো নিশ্চয়ই ইমন ভাই করছে। আর সেদিনই আমার বড় বোনের উপর নেমে আসে অকথ্য নির্যাতন। চর থাপ্পড় আর বকা খেয়ে সে কিছুতেই বলতে পারলো না যে এই ঘটনায় তার কোনো হাত নেই। ইমন ভাই আপুকে বিয়ে করতে চায়, এখানে আপুর কি করার আছে? সেদিন রাতে আমার আপু আমাকে ভীষণ বকলেন, কেন আমি ইমন ভাইকে আমাদের ল্যান্ড ফোনের নাম্বারটা দিলাম। এবং জীবনে কখনো কোনো কারণেই একটা চর তো দূরের কথা, একটা বকা না খাওয়া আমার আপু সেদিন সেই অপমান ভুলতে না পেরে কোনো কিছু না ভেবেই ইমন ভাইদের বাসায় কল করে, ইমন ভাইকে চান। তারপর ইমন ভাই হ্যালো বলা মাত্র আপু অনেক গালিগালাজ করেন এবং ইমন ভাইকে বলতে লাগলেন, তোর মতো একটা ছেলেকে বিয়ে করব আমি? আমার আব্বা ছিলেন সরকারি উচ্চপদস্থ কর্মকর্তা, আর তোর বাবা এইট পাস চাউলের ব্যাপারী, তারপর আবার সুদখোর। এইট পাস বিষয় না, সুদখোরটাই বিষয়। আর জীবনে যদি আমাকে ফোন দিয়েছিস তো কিন্তু খবর আছে। ইমন ভাইয়ের তো তখন পাগল হওয়ার মতো অবস্থা। তিনি তার মায়ের কাছে কাঁদতে কাঁদতে গিয়ে সব বলেন, আর ওনার মা ইমন ভাইয়ের আব্বার কাছে গিয়ে বিচার দেন। এলাকার প্রভাবশালী হওয়ায় ইমন ভাইয়ের আব্বার ডাকে অনেক লোকজন চলে আসে, আর তারা সবাই সেই রাতের ১২টা বাজে জড়ো হয় আমাদের বাড়ির গেটের সামনে। সে যে কি এক লজ্জাস্কর সিচুয়েশন, আজও মনে হলে খুব বিরক্ত লাগে। যা হোক, আমার ভাইরাও আমাদের মামাকে কল দেয়। মামা ২০ মিনিটের ভিতরে চলে আসেন। মামা পাশের ওয়ার্ডের কাউন্সিলর আর রাজনৈতিক ব্যক্তিত্ব ছিলেন। এসেই লোকজন নিয়ে চড়াও হলেন ইমন ভাই, আসলাম শেখ আর তার দরবারের উপর। লিসেনারদের নিশ্চয়ই মনে আছে ২০০৭ সালের ১৫ নভেম্বর কি ছিল। সে রাত ছিল ভয়ানক ঘূর্ণিঝড় সিডরের রাত। তো রাত বাড়ার সাথে সাথে বাতাস আর বৃষ্টি বাড়তে থাকায় তখনকার মতো মারামারি ওখানেই শেষ করে দুই দল নিজেদের বাড়িতে চলে যেতে বাধ্য হল। সেই রাত্রি যে শুধু সিডরের রাতই ছিল তা নয়, সে রাত আমাদের দুই পরিবারের জন্য এক ভয়াবহ কাল রাত বটে। সে রাতে বাড়ি ফিরে ইমন ভাই প্রচুর ভাঙচুর করেন, কষ্টে অপমানে যেন তিনি পাথর হয়ে গেছেন। তাকে আসলাম শেখ শান্ত করতে গেলে পরিস্থিতি আরো খারাপ হয়। ইমন ভাই তখন নিজের জন্মদাতা পিতা আসলাম শেখের সাথে চরম ঔদ্ধত্যপূর্ণ আচরণ করে বসেন, সবকিছুর জন্য তাকে দায়ী করেন। বলেন যে তার পিতা যদি লেখাপড়া জানা হতেন, হালালভাবে পয়সা উপার্জন করতেন, এই সুদের ব্যবসা না করে, তাহলে আজ এই ভয়ানক অপমান সহ্য করতে হতো না, তার ভালোবাসার মানুষটাও তাদের ঘরের বউ হয়ে থাকতো, ইত্যাদি ইত্যাদি বিভিন্ন কথাবার্তা বলেছিলেন। অত্যন্ত আদরের ছেলের চোখে পানি দেখে আর ছেলের মুখে এরূপ দোষারোপ শুনে আসলাম শেখ অত্যন্ত অসুস্থ হয়ে পড়েন। হাসপাতালে নিলে জানা যায় তিনি স্ট্রোক করেছেন। টানা ৫ দিন আইসিইউতে থাকার পর আসলাম শেখ মারা যান। এরপর আমাদের পরিবার ভেবেছিলেন হয়তো ঘটনা এবার খুব খারাপের দিকে যাবে, আমাদের বিরুদ্ধে মামলা অথবা আমাদের বাড়িতে গুন্ডা পাঠিয়ে লুটপাট ভাঙচুর হওয়াটা অস্বাভাবিক কিছু ছিল না, যেহেতু তারা অনেক প্রভাবশালী। কিন্তু সেরকম কিছুই হল না। বেশ কিছুদিন পরে বিশ্ববিদ্যালয়ে ইমন ভাইয়ের ক্লাস শুরু হয়ে যায় এবং তিনি হলে গিয়ে ওঠেন। আমরাও তখন স্বস্তির নিঃশ্বাস ছেড়ে ভাবলাম, যাক ঝামেলা শেষ হল। কিন্তু সেটাই ছিল আসলে ঝামেলার চূড়ান্ত সূচনা। এরপর কেটে যায় ৮টি মাস, সবকিছু স্বাভাবিকভাবে চলছিল। একদিন রাস্তায় ইমন ভাইয়ের আম্মার সাথে, ওনার আম্মার নাম ছিল জুথি, এই ইমন ভাইয়ের আম্মার সাথে আমার আম্মার দেখা হয়। আম্মা সেদিন এই ঘটনার জন্য জুথি আন্টির কাছে ক্ষমা চাইলে জুথি আন্টি অদ্ভুতভাবে হেসে বলেন, আল্লাহ আপনাদের মাফ করলেই হয়, আমি এখন আল্লাহর কাছে আর কিছুই চাই না, অনেক চেয়ে দেখেছি লাভ হয় নাই, আল্লাহ আমাকে কিছু দেন নাই। জুথি আন্টির বলা এই কথাটা লিসেনারদের মনে রাখার অনুরোধ করছি, কারণ ঘটনার শেষে এই কথাটার পুনরাবৃত্তি সহ তাৎপর্য আপনারা বুঝতে পারবেন। আমার পরিবার এরপর আমার উর্মি আপুকে বিয়ে দেওয়ার কথা ভাবতে থাকেন। চারদিকে লোক লাগানো হয় ভালো পাত্রের সন্ধানে। বেশ কয়েকটি ঘর থেকে সম্বন্ধও আসে, তারা এসে আপুকে দেখে যায়, এমনকি পছন্দ করে পাকা কথাও দিয়ে যায়। কিন্তু শেষ পর্যন্ত কেন যেন বিয়ে হয় না। পাত্রপক্ষ শেষ সময়ে এসে কোনো সুস্পষ্ট কারণ ছাড়াই বলে দেয় যে বিয়ে সম্ভব নয়। এরপর কয়েকবার এমন ঘটনার পর আমার দুই ভাই আবার আমার বোনকে ভুল বোঝে। তারা মনে করে আপু ইমন ভাইকে পছন্দ করে, আর এ কারণে সে পাত্রপক্ষের কাছে ইমন ভাইয়ের কথা বলে এই বিয়েগুলো নিজেই ভেঙে দিচ্ছে। এর মধ্যে আপুর শরীর ক্রমাগত খারাপ হতে থাকে, ওজন কমে যায়, চোখের নিচে কালো দাগ আর অনেক বেশি পরিমাণে চুল পড়তে থাকে। শরীর কোনো কারণ ছাড়াই গরম হয়ে যায়, মানে জ্বর আসে, আর সন্ধ্যার ঠিক আগে আর সকালে আবার জ্বর নেই। আম্মা আপুকে ডাক্তারের কাছে নিয়ে গেলে ডাক্তার অনেক টেস্ট করে, কিন্তু কোনো কারণ ধরতে পারে না, রোগও খুঁজে পান না। এদিকে আপুর পড়াশোনার অবস্থা যা ইচ্ছা তাই হয়ে গেছে। টেস্ট পরীক্ষা চলে আসলেও সে কোনো পড়াশোনাই করতে পারছিল না। নামাজ পড়তে দাঁড়ালে পেছন থেকে কে যেন ধাক্কা দিত, আর সারাক্ষণে তার মনে হতো কেউ যেন তাকে দেখছে। রাতে তার ঘুম হতো না বললেই চলে। অল্প ঘুমালেও সে ভয়ানক দুঃস্বপ্ন দেখে চিৎকার করে উঠে বলতো যে স্বপ্নে সে দেখছে তাকে হাত পা চেয়ারের সাথে বেঁধে কোন এক কালো মহিলা বন্দী করে রেখেছে। মহিলার পরনে নাকি কালো শাড়ি, আর সেই শাড়ির লাল পাড়, সিঁথিতে মোটা সিঁদুর, আর খোপায় বেলি ফুলের মালা। এই বেলি ফুলের কড়া গন্ধে নাকি খুব কষ্ট হচ্ছে তার, আর তার পায়ের গোড়ালি পর্যন্ত নাকি পানিতে ডুবে আছে। এরপর সে এক রাতে এমন স্বপ্ন দেখার পর ঘুম থেকে উঠে আমাকে তার পাগুলো দেখালো। আমি তো দেখেই অবাক, ভয় পেলাম। আমি অবাক হয়ে দেখলাম যে মানুষের শরীর অনেকক্ষণ পানিতে থাকলে চামড়া যেমন কুচকে যায়, উর্মিয়াপুর পা দুটোর গোড়ালি পর্যন্ত এমন কুচকে আছে। দেখেই বোঝা যাচ্ছে তার গোড়ালি পর্যন্ত অনেকক্ষণ পানির নিচে ডুবেছিল, কিন্তু সে বিছানায় শুয়ে আছে। তার কিছুদিন পর আপু একদিন দুপুরে খেতে বসেছে, হঠাৎই খাওয়া বাদ দিয়ে সে বমি করতে লাগলো, আর গলার ভেতর থেকে অনেক কষ্টে হাতের আঙ্গুল দিয়ে টেনে কিছু একটা বের করে আনলো। আমি আর আমার আম্মা জিনিসটা দেখে চিৎকার করে উঠলাম, কারণ সেই জিনিসটা স্বাভাবিক কোনো জিনিস ছিল না। প্রিয় লিসেনার, শুনলে আপনারাও ভয় পাবেন, এই জিনিসটা ছিল একটা জ্যান্ত বড় জোক যেটা আপুর গলা থেকে বের হয়ে এসেছিল। এরপর আমার আম্মুর আর বুঝতে বাকি রইল না যে উর্মিয়াপুর সাথে কি ঘটছে। আম্মা আমাদের বড় মামাকে খবরটা জানালেন, আর মামা রেগে গেলেন, বললেন, শিক্ষিত মানুষ এসব কি বলছিস, তোর মেয়ে নাটক করছে, পরীক্ষা সামনে, প্রিপারেশন হয়তো ভালো না তাই এসব করছে। আম্মা কিছু বললেন না। আর এদিকে ঘটনার এক বছর পেরিয়ে গেল, আপু এখন একদম চুপচাপ। আপু বাসায় আছে কি নাই তা কারো বোঝার উপায় নেই। পরীক্ষার জন্য রেজিস্ট্রেশন হচ্ছে, কিন্তু আপুর তো কলেজে অ্যাটেন্ডেন্স অনেক কম। তাছাড়া বছরব্যাপী হওয়া পরীক্ষাগুলোতে সে সবগুলো পরীক্ষা না দেয়া শেষ পর্যন্ত পরীক্ষায় বসার অনুমতি পেল না। আপুর এক বান্ধবী এসব শুনে একদিন আপুকে দেখতে আসে। আপু সেই বান্ধবীর সাথে উঠানে হাঁটতে থাকে, কিন্তু কোনো কথা বলে না। আচমকা গেট খুলে আপু বাইরে চলে যায়, আর আমাদের এলাকায় একটা বড় ডাস্টবিন আছে, সেখানে গিয়ে বসে পড়ে এবং সেখান থেকে ময়লা আবর্জনা তুলে খেতে থাকে। ঘটনার আকস্মিকতায় আপুর সেই বান্ধবী সেখান থেকে আমাদের বাসায় চলে আসেন, আর আমার আম্মুকে সব বলেন। আম্মু খুব বিরক্ত হয়ে বলেন, এখন তোর পরীক্ষা দেওয়ার দরকার নাই, ও তো অ্যালাউই হয় নাই পরীক্ষা দেওয়ার জন্য, তাহলে এসব নাটক কেন, নাকি এসব ওই ইমন ছেলেটার জন্য করছে। ইমন একটা ছেলে হলো, তাকে বিয়ে করার জন্য সে আমাদের নাক কাটছে, এভাবে বেপর্দা হয়ে বাসার বাইরে গিয়েছে, সি 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 সি। এরপর উর্মি আপুর বান্ধবী আবার সেই ডাস্টবিনের কাছে গিয়ে দেখেন আপুর পাশে দাঁড়িয়ে আছে ইমন ভাই। আপু তখন ইমন ভাইকে দেখিয়ে ওই ডাস্টবিনের ময়লা আবর্জনা গুলো দেখিয়ে বলছে, কিরে ইমন খাবি, খা এগুলা খুব মজা। ইমন ভাই এই দৃশ্য দেখে কান্নাকাটি শুরু করে দেন, যে উনি কি দেখছেন এটা। আপুর বান্ধবী ইমন ভাইকে চিনতেন, সব ঘটনা জানতেন। ইমন ভাই কবে ঢাকা থেকে এসেছেন জানতে চাইলে তিনি বলেন, সেই ঘটনার পর থেকে ইমন ভাই কুমিল্লাতে তেমন একটা আসেন না। ওনার মা নাকি ওনার বাবা তথা আসলাম শেখ মারা যাওয়ার পুরো দায় ইমন ভাইয়ের উপর চাপিয়েছেন, এ নিয়ে ঝগড়া হয় অনেক, তাই কুমিল্লাতে আসা এক প্রকার বন্ধ করে দিয়েছেন। আপুর বান্ধবী যার নাম নিশি, তো এই আপুর বান্ধবী নিশির কাছে ইমন ভাই জানতে চান উর্মির এই অবস্থা কিভাবে হলো। আপুর বান্ধবী তখন বলেন, অমুক সময় অমুক জায়গাতে ইমন ভাইকে থাকতে নিশি আপু আমাকে নিয়ে সেখানে যাবেন, যেন আমার কাছ থেকে নিশি আপু আর ইমন ভাই দুজনেই উর্মিয়াপুর সাথে কি হচ্ছে কেন হচ্ছে এসব জানতে পারেন। কথা মতো স্থানীয় একটা পার্কে আমরা দেখা করি আর সব কথা বলি যা এতদিন ধরে আপুর সাথে হচ্ছে। ইমন ভাই বলেন, তিনি এবার বাড়িতে এসে এক অদ্ভুত জিনিস খেয়াল করেছেন, তা হলো ওনাদের বাসার বেশিরভাগ ফার্নিচার কালো রং করা হয়েছে। জানালার পর্দা, বিছানার চাদরও কালো রঙের প্রাধান্য উল্লেখযোগ্য। ওনার মা ওনার সাথে একদম ঝগড়া করছেন না। ইমন ভাই অনুতপ্ত হয়ে জুথি আন্টি মানে ওনার মায়ের কাছে ক্ষমা চাইলে তিনি বলেন, আমি এখন কারো কাছে কিছু চাই না, এমনকি আল্লাহর কাছেও না। আল্লাহর কাছে চেয়েছি 5 দিন 5টা রাত, কিছুই পাইনি। আমার একমাত্র ছেলের সাথেও আমার সম্পর্ক আগের মতো কখনোই হবে না, ভালো হবে না সম্পর্ক। তাই এখন আমি তার কাছেই চাইব যে আমাকে কিছু দেবার ক্ষমতা রাখে। ইমন ভাই এসব কিছুর মানে জানতে চাইলেন ওনার এক খালার কাছে, যার সাথে জুথি আন্টি খুব ভালো মিশতেন, আর সেই খালা আবার কালো জাদু করাতেন বলে জনশ্রুতি আছে। সেই খালা ইমন ভাইকে অকথ্য ভাষায় গালিগালাজ করে নাকি ফোন রেখে দেন। সেদিনের মতো বাসায় চলে এলাম। এরপর চলে গেল আরো কিছুদিন, আর এলো এক ন্যাক্কারজনক দিন, যেদিন আমার মামার কথায় আমার দুই ভাই উর্মিয়াপুকে বাসা থেকেই বের করে দেন। আমি স্কুল থেকে ফিরে দেখি আপু বাসায় নেই। আম্মা কাঁদছেন আর বললেন, মেয়েটা না হয় অসুস্থ হওয়ার নাটক করছে, তাই বলি কি তাকে বাসা থেকে বের করে দিতে হবে? এটা কি কোনো কাজ হলো? আমি হতবুদ্ধি হয়ে কি করব বুঝতে না পারি ইমন ভাইদের বাসায় ফোন দিলাম। সৌভাগ্যক্রমে ইমন ভাই ফোন ধরলেন। আমি জাস্ট এক নিঃশ্বাসে যতটুকু বললাম যে আপুকে বের করে দিয়েছে বাসা থেকে, কোথায় আছে জানি না, একটু দেখেন ব্যাপারটা। এরপর কি হয়েছে জানি না, পাঁচ ছ দিন পর নিশি আপু আমাদের বাসায় এসে বললেন উনি জানেন যে উর্মি আপু কোথায় আছেন, আমাকে নিয়ে যাবেন বললেন। আমিও কোচিং এ পরীক্ষা আছে বলে বাসা থেকে মিথ্যা বলে বের হতে বাধ্য হলাম। নিশি আপু আমাকে একটা বাসায় নিয়ে গেলেন যা কুমিল্লা সিটি থেকে একটু দূরে। সেখানে গিয়ে আমি ইমন ভাইকে দেখতে পেলাম। সেখানে একটা পরিবার বসবাস করছে, অর্থাৎ এটা সেই পরিবারেরই বাড়ি। ইমন ভাই থেকে জানতে পারলাম এই পরিবার হলো ইমন ভাইয়ের আম্মার চাচাতো বোনের পরিবার, আর ইমন ভাই এই বাড়িতে এনে উর্মি আপুকে আশ্রয় দিয়েছেন। এরপর ইমন ভাই আমাকে বাড়ির ভেতরে যেতে বললেন, আরো বললেন তোমার আপুকে দেখার আগে আমার কিছু কথা তোমাকে শুনতে হবে। এরপর ইমন ভাই আর ওনার সেই খালা মিলে আমাকে যা বললেন তাতে আমি সেখানেই সেন্সলেস হবার মতো অবস্থা। ইমন ভাইয়ের আম্মা নাকি আমার উর্মি আপুকে ব্ল্যাক ম্যাজিক করেছে, আর সেটা খুব খারাপ ভাবে। ইমন ভাইয়ের খালা ইয়াসমিন জানান, ইমনের আব্বা মারা যাওয়ার পর ইমনের সাথে জুথি আপা তথা ইমন ভাইয়ের আম্মার সম্পর্ক খুবই খারাপ হয়ে যায়। দিনের পর দিন ইমন ভাই তার আম্মার ফোন কেটে দিত, কথা বলতো না। একমাত্র ছেলের কাছ থেকে এমন আচরণ আর সদ্য স্বামীকে হারিয়ে তখন জুথি আপা পাগল প্রায়। একদিন ফোন দিয়ে বলেন, ইয়াসমিন তোর না একটা পরিচিত কবিরাজ আছে, ইমনের আব্বার শত্রুরা আমাদের ব্যবসার অনেক লস করাচ্ছে, আবার ইমনও ব্যবসা দেখাশোনা করতে পারছে না লেখাপড়ার কারণে, অন্য লোক দিয়ে দেখাশোনা করাতে হচ্ছে, তারপর শত্রুরা পেছনে লেগেছে, তাই আমার কবিরাজের সাহায্য লাগবে। তখন নাকি ইয়াসমিন আন্টি জুথি আন্টিকে সেই কবিরাজের নাম্বার দেন। এরপর তিনি আর কোনো কিছু জানেন না। তবে মাসখানেক আগে ইমন ভাইদের বাসায় গিয়ে দেখেন যে তারা সারা বাসার অনেক কিছুই পর্দা থেকে শুরু করে নিয়ে সবকিছু কালো রঙের করেছেন, অনেক আয়না দিয়ে বাসা গোছানো যেগুলো আগে ছিল না, আর একটা রুমের ভিতর কালো জাদুর কিছু সামগ্রী যা দেখে তিনি ভেবেছেন যে কবিরাজের দেয়া এই জিনিসগুলোই সেগুলো হবে হয়তো। কিন্তু আসলে যে জুথি আন্টি উর্মিয়াপুর উপর কালো জাদু করেছেন তা ইয়াসমিন আন্টি বোঝেননি। যাই হোক, ইমন ভাই অনেক খোঁজাখুঁজি করে কিছুদিন পর একজন মাওলানার সন্ধান পান যিনি রুকিয়ার কাজে প্রসিদ্ধ। ততদিন এইচএসসি পরীক্ষাও শেষ হয়ে যায়, আমার আপুর পড়াশোনা আর জীবন সবই নষ্ট হয়ে যায়। সেই মাওলানা সাহেবের কাছে উর্মি আপু, আমি, নিশি আপু, ইমন ভাই আর ইয়াসমিন আন্টি যাই। মাওলানা সাহেব সব শুনে তিন দিন পরে আমাদের আবার যেতে বলেন, আর একটা বোতলে করে কিছু পানি দেন আপুকে খাওয়াতে। এর মধ্যেই আপুর ওজন মাপা হলো, দেখা যায় 52 কেজির আপু এখন মাত্র 37 কেজি, দেখলে কঙ্কাল বলে মনে হবে। যা হোক, তিন দিন পর আমরা আবারও মলন সাহেবের বাড়িতে যাই এবং তিনি যা বললেন তাতে আমরা একদম হতভম্ব হয়ে যাই। তিনি বলেন, ইমন ভাইয়ের আম্মা আমার উর্মি আপুর উপর শুকরের নাড়ি ভরি দিয়ে কালো জাদু করেছেন এবং তিনি নাকি এখন কি এক কাল দেবতার পূজারি হয়েছেন শয়তানকে খুশি করতে, এবং তিনি ওনার আত্মা বিক্রি করেছেন শয়তানের কাছে। এই শুকর ব্যবহার করে করা কালো জাদু নাকি অত্যন্ত মারাত্মক, আর এই জাদু কাটাতে হলে কোনো জিন না, কোনো জিন এটা পারে না, বরং কোনো মানুষকেই যেতে হবে জিনদের জগতে, আর সেটা নাকি মানুষের জীবনের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ, মৃত্যুও হতে পারে, আর এই জিনিসটা জিনদের জগতেই রেখে দিতে হয়, মনুষ্য জগতে এটা রাখা হয় না, কারণ জিনেরা এই কাজটা তো সমাধান করতে পারবে না, মানে ভালো করতে পারবে না, কোনো মানুষ পারে, কিন্তু মনুষ্য জগতে যদি সেটা রেখে দেওয়া হয় তাহলে কোনো মানুষ সেটা ভালো করে দিতে পারে, নষ্ট করে দিতে পারে, এই জন্যই এই জিনিসটা জিনদের জগতে রাখা হয়। ইমন ভাই সব শুনে বললেন, তিনি যাবেন জিনদের জগতে। মাওলানা সাহেব বললেন, এভাবে না, যে যাবে তাকে উর্মির ঘনিষ্ঠ আত্মীয়দের কেউ একজন হতেই হবে, অন্য কেউ হলে হবে না। একথা শুনে ইমন ভাই বলেন, আর সেটা যদি উর্মির স্বামী হয় কোনো সমস্যা? মাওলানা সাহেব বলেন, আলহামদুলিল্লাহ, তাহলে তো খুবই ভালো হয়। মাওলানা সাহেব আরো জানান যে ইমন ভাইয়ের সাথে মাওলানার 3 জন জিন যাবে, সেই জগতে, কিন্তু তারা সরাসরি ইমন ভাইকে কোনো সাহায্য করতে পারবে না, শুধু সাথে থেকে ডিরেকশন দেবে। বিপদ যা হয় সব ইমন ভাইয়ের উপর দিয়ে নাকি যাবে, ওই তিনজন জিনেরও কিছু হবে না। একথা শুনে তো আমরা আটকে উঠলেও ইমন ভাই সকল কিছু মেনে নেন এবং সেদিনই উর্মিয়াপুকে বিয়ে করেন। আমি কিন্তু এসব ঘটনার কিছুই আমার বাসায় জানাচ্ছিলাম না। এদিকে আমার ভাইয়েরা অপরাধ বোধে ভুগছিল মামার কথায় আবুকে বের করে দিয়ে। এদিকে আম্মা সমানে কাঁদতেন, কিন্তু মামা বললেন উর্মির মানসিক অবস্থা খারাপ হলে বের করে দেওয়ার পর থেকে সে এলাকাতেই থাকতো, এভাবে গায়েব হতো না। সে নিশ্চয়ই হতচ্ছাড়া ছেলে ইমরানের সাথে পালিয়েছে। যাই হোক, মৌলানা সাহেবের কথা মতো ইমন ভাই কিছু দোয়া শিখে নেন, কিছু জিনিস সাথে নিয়ে নেন, যার মধ্যে ছিল ইরান থেকে আনা আতর, জমজমের পানি, একটা খাপওয়ালা ছুরি, আরো কি কি যেন সব। আর বলেন যে ওই সব জিনেরা ইফরিত জিনের বংশধর, অনেক শক্তিশালী, তবে সরাসরি আক্রমণ খুব একটা করবে না, যা ক্ষতি করার তা করবে ধোকা দিয়ে। ইমন ভাই যেন কোনো ধোকাতে না পড়েন, কখন কি করতে হবে তা সাহায্যকারী জিনেরা বলে দেবে। নির্দিষ্ট দিনে মৌলানা সাহেব ইমন ভাইকে এবং আমাদের সবাইকে ওনার বাড়িতে যেতে বললেন। সেই তিন জিনও ছিল প্রস্তুত। মৌলানা ইমন ভাইকে মেঝেতে রাখা মাটিতে পেতে রাখা একটা পাটিতে শুয়ে যেতে বললেন আর দোয়া পড়ে ইমন ভাইয়ের কপালে ফু দেন। আমরা খেয়াল করলাম ইমন ভাই সাথে সাথে ঘুমিয়ে গেলেন। তারপর যা হলো তা বর্ণনাতীত। কিছুক্ষণ পর উর্মি আপু খুবই ভায়োলেন্ট হয়ে ওঠে। তাকে ধরে রাখতে 5-6 জন মহিলার দরকার হয়ে পড়েছিল। আপু বিড়বিড় করে ভিন্ন ভাষায় কি বলছিল তা মৌলানা সাহেব ছাড়া আমরা কেউই বুঝতে পারিনি। একবার লাল একবার নীল হতে লাগলো আপুর চেহারা, আর সাথে শুরু হলো রক্ত বমি। এভাবে 3 ঘন্টা কেটে গেল। ইমন ভাইয়ের শরীরে ফুটে উঠছিল নানা রকম জখমের আলামত, মনে হচ্ছিল কেউ তাকে এলোপাথারি মারছে। আর এদিকে মৌলানা সাহেব এক মনে দোয়াতে বসেই আছেন, ওনাকে কিছু যে জিজ্ঞেস করবো সে উপায়ও ছিল না। 5 ঘন্টা পর ইমন ভাইয়ের জ্ঞান ফেরে আর উনি চোখ খুলেন, তবে ওনার বসে যে কথা বলবেন বা উঠে বসবেন সে সামর্থ্য ছিল না। মৌলানা সাহেব সেদিনের মতো আমাদের চলে যেতে বলেন আর বলেন কাজ হয়ে গেছে আলহামদুলিল্লাহ। পরদিন আবার যেতে বলেন আর ইমন ভাইকে সেদিন ওনার সাথেই থেকে যেতে বলেন। চরম উৎকণ্ঠায় সে রাত কাটিয়ে পরদিন আবার আমরা মৌলানা সাহেবের বাড়িতে যাই। ইমন ভাইকে দেখলাম, সেদিনও দুর্বল তবে হাঁটা চলা করছেন। মৌলানা সাহেবের স্ত্রী কন্যারা আমাদের জন্য নাস্তার আয়োজন করলেন আর মৌলানা সাহেব আর ইমন ভাই মিলে আমাদের খুলে বলতে লাগলেন সব। সেদিন ইমন ভাই ঘুমিয়ে যাওয়ার পর উনি নাকি চলে যান অন্য জগতে, যা ইফরিত জিনদের জগৎ। উনি যে জায়গাতে ছিলেন সেটা নাকি একটা আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিং টাইপের মতো কিছু একটা। উনি একটা ফ্লোরে ছিলেন, সেখানে নাকি শুধু পানি আর পানি, পানিতে ওনার পায়ের গোড়ালি পর্যন্ত ডুবেছিল। আর ওনাকে সহকারী জিনেরা বলেছিলেন যে আমাদের একটা লোহার ট্রাঙ্ক খুঁজে বের করতে হবে, ওটার ভেতরেই কালো জাদুর সব আছে যেটা আমাদের অকার্যকর করতে হবে। তো ওনারা সেই ট্রাঙ্ক খোঁজা শুরু করেন আর বিভিন্ন সময় বিভিন্ন পরিচিত ভয়েসে বিভিন্ন পরিচিত মানুষের রূপ ধরে, এমনকি উর্মিয়াপুর রূপ ধরেও ইফরিত জিনেরা ইমন ভাইকে বিভ্রান্ত করতে আসে। ইমন ভাই ক্রমাগত দোয়া পড়ে যাচ্ছিলেন। এরপর ইমন ভাইয়ের মৃত বাবার রূপ ধরে জিন ওনার সাথে কথা বলতে আসলে হঠাৎই ইমন ভাই ইমোশনাল হয়ে যান, আর ঠিক তখনই ইমন ভাইয়ের উপর আঘাত করে ইফরিত জিন। অনেক কষ্টে সাহায্যকারী জিনেরা ইমন ভাইকে ওই সময়ের মতো রক্ষা করেন। এরপর আরো নানান নাটকীয়তার পরে অবশেষে সেই ট্রাঙ্ক খুঁজে পান ইমন ভাই। সেটি তালা ভেঙে ভিতরে বিকট দুর্গন্ধযুক্ত নারী ভুড়ি খুঁজে পান, যেগুলো নাকি শুকরের ছিল, আস্তাগফিরুল্লাহ। আর পান উর্মিয়াপুর একটা ছবি যেটাতে চুল আর নারী ভুড়ি পেঁচানো ছিল, আর পান একটা নতুন কাফনের কাপড় আর এক বাটি সিঁদুর। সহকারী জিনেদের ইনস্ট্রাকশন মতো ইমন ভাই সেগুলোতে জমজমের পানি আতর ছিটিয়ে দেন আর কিছু দোয়া পরে সেই ট্রাঙ্কে আগুন ধরিয়ে জাদু নষ্ট করে দেন। এরপর ঘটে আসল ঘটনা। এক ভয়াবহ জিন ইমন ভাইয়ের মায়ের বেশ ধরে ইমন ভাইয়ের উপর হামলে পড়লে সহকারী জিনেরা বলেন সেই ছুরি খাপ থেকে খুলে এক আঘাতে জিনটিকে মারতে হবে। ইমন ভাই আলহামদুলিল্লাহ সেই কাজটি করতে সমর্থ হন। এরপর ইমন ভাইয়ের জ্ঞান ফেরে, তখন মূলত ইমন ভাই দেখতে পান যে উনি এই জগতে রয়েছেন। স্বপ্নের মধ্যে বা ঘুমিয়ে পড়ার পর একটা ভিন্ন জগতে উনি চলে গিয়েছিলেন, খুবই অদ্ভুত একটি ব্যাপার। এরপর মৌলানা সাহেব বলেন যে উর্মিয়াপুর উপর কালো জাদু তো নষ্ট করা হলো, কিন্তু ইমন ভাইয়ের আম্মার জীবনের নিশ্চয়তা কেউ দিতে পারবে না, কারণ একে তো সে তার আত্মা বিক্রি করেছে শয়তানের কাছে, আবার সেই জাদু নষ্ট করা হয়েছে, ফলে শয়তান তার কাঙ্ক্ষিত লক্ষ্য পূর্ণ করতে পারেনি। তদুপরি একটা ইফ্রিত জিন নিহত হয়েছে ইমন ভাইয়ের আম্মার কাজ করতে গিয়ে। তাই জিনদের ক্ষোভ থেকে ইমন ভাইয়ের আম্মাকে বাঁচানো অসম্ভব একটি ব্যাপার। এবং ঠিকই সেদিনের ঠিক তিন দিন পর ওয়াশরুমে গোসল করা অবস্থায় খুবই বিভৎস এবং নির্মম ভাবে ইমন ভাইয়ের আম্মা মৃত্যুবরণ করেন। অভিশপ্ত ঘটনার এখানেই শেষ। উর্মি আপু ধীরে ধীরে সুস্থ হতে থাকেন, প্রায় এক বছর সময় লাগে ওনার পুরোপুরি স্বাভাবিক আর আগের মতো জীবনে ফিরে আসতে এবং আগের মতো চেহারা হতে। এই এক বছর ইমন ভাই আমার বোনের অনেক যত্ন করেন। ইমন ভাইয়ের বড় বোনেরা ইমন ভাইয়ের বিয়ে মেনে নেননি। তাদের অভিযোগ, ইমন ভাই এই উর্মির জন্য তাদের মা বাবার মৃত্যুর কারণ হয়েছে। প্রিয় লিসেনার্স, আসলেই কি তাই? ইমন ভাইয়ের আব্বা মারা যান স্ট্রোক করে, যা একটা ন্যাচারাল ডেথ, আর ইমন ভাইয়ের আম্মা মারা যান দুনিয়াতে তার কর্মফল ভোগ করে। আর বারজাক আর আখিরাতের কর্মফল কি হবে তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানেন। আসলে মহান সৃষ্টিকর্তা আল্লাহ হলেন সমস্ত হুকুমের মালিক। তার কাছে সাহায্য না চেয়ে অন্য কারোর কাছে সাহায্যের দ্বারস্থ হলে পরিণতি যে কি ভয়াবহ হয় তা এই ঘটনাই বলে দেয়। আমার ইমন ভাই আর উর্মি আপু এখন অনেক সুখে আছেন, ভালো আছেন আলহামদুলিল্লাহ। তাদের দুইটি ছেলে আর একটি মেয়ে। তারা বর্তমানে কানাডাতে থাকেন, দেশে আসেন বছরে একবার কি সর্বোচ্চ দুবার। সবাই আমার উর্মি আপু আর ইমন ভাইয়ের জন্য দোয়া করবেন। ঘটনাটি এখানেই শেষ হলো। আফনান ভাইয়ের কাছে অনুরোধ, ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। ধন্যবাদ ডাক্তার তাহিয়া শারমিন সন্না, চমৎকার একটি ঘটনা বলেছেন। প্রিয় লিসেনার্স, আমি এই ঘটনাটি পড়ার পর এবং রেকর্ড করার আগে ডাক্তার তাহিয়া শারমিন সন্নার সাথে কথা বলেছিলাম। এখানে কিছু নামগুলো ছদ্ম আকারে বা ছদ্মনাম ব্যবহার করা হয়েছে, আমি সেগুলোর বিস্তারিত আবার শুনলাম কি নাম বিস্তারিত একদম ডিটেলস, কোন এলাকায় কোথায় কি, এখানে তো এক্সাক্ট এলাকাটা বলা হয়নি, একদম বিস্তারিতভাবে আমি শুনেছি। আসলে এই ঘটনার মধ্যে কিছু অদ্ভুত ব্যাপার ছিল। এতদিন আমরা দেখতাম সশরীরে জিনদের জগতে যাওয়া, কিন্তু এবার দেখলাম অদ্ভুত ভাবে জিনদের জগতে যাওয়া। আসলে জিনদের জগতে যাওয়ার যে কত ধরনের পদ্ধতি রয়েছে, আসলে অদৃশ্য জগতের যেই ব্যাপারগুলো এগুলো আমরা বুঝতে পারি না, এগুলো আমাদের বোঝার কথাও নয়। অদৃশ্য জগতের জ্ঞান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাখেন। আমাদের মানুষদের কাছে যে বিষয়গুলো অদৃশ্য, তার কিছু কিছু জিনিস আবার জিনদের কাছে অদৃশ্য নয়, কারণ তারা নিজেরাই অদৃশ্য। তারা অনেক বিষয় দেখেন, জানেন, যেগুলো আমাদের কোনো জ্ঞান নেই। প্রিয় লিসেনার্স, যেই জ্ঞানগুলো জিন এবং মানুষের কাছে অদৃশ্য, সেগুলোই পরিপূর্ণভাবে অদৃশ্য জগতের জ্ঞান, ভবিষ্যতের জ্ঞান। সেগুলোর উপর কারো নিয়ন্ত্রণ নেই, পৃথিবীর কেউ বলতে পারবে না সেগুলো সম্পর্কে। যদি কেউ বলে যে আমার অদৃশ্য জগতের জ্ঞান আছে বা অদৃশ্য বিষয়ে আমার জ্ঞান আছে, তাহলে নিশ্চিতভাবে সে কুফুরি করবে এবং সে কাফের হয়ে যাবে। তাই অদৃশ্য জগতের জ্ঞান কেউ রাখে না, ভবিষ্যৎ কেউ বলতে পারে না, আমরা বিভ্রান্ত হব না কোনো গণকের কথায় যে আমি ভবিষ্যৎ জানি। আর প্রিয় লিসেনার্স, এই যেই আমরা ব্ল্যাক ম্যাজিকের ঘটনাটি আপনাদের সামনে উপস্থাপন করলাম, আশা করছি ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। প্রিয় লিসেনার্স, আমরা চলে যাব আমাদের এবারের এপিসোডের পরবর্তী আরো একটি নতুন ঘটনায়। স্বাগতম প্রিয় লিসেনার্স আমাদের আবারও স্বাগতম প্রিয় লিসেনার্স আমাদের 86 নং এপিসোডের দ্বিতীয় ঘটনায়। এখন যে ঘটনাটি আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, এই ঘটনাটি আমাদেরকে পাঠিয়েছেন রিদওয়ান ইসলাম ফাহিম। ওনার বাড়ি ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জ থানার ঘাটারচর নামক স্থানে। উনি যে ঘটনাটি আমাদের সাথে শেয়ার করেছেন, এই ঘটনাটি উনি সংগ্রহ করেছিলেন নোয়াখালী থেকে। 2015 সালের ফেব্রুয়ারি মাসে ওনার পরিবারের সাথে ওনাদের গ্রামের বাড়ি নোয়াখালীতে গিয়েছিলেন। ওখানে গিয়ে উঠেছিলেন ওনার ছোট খালার ফ্ল্যাটে, যেটি আবার ছিল মফস্বল এলাকায়। আবার ওইখানে যাওয়ার কারণ, এখন ঢাকার এলাকা আর ওই এলাকার ভিতরে তো পার্থক্য রয়েছে, তো এই যে ফাহিম ভাইয়ের ভালো লাগছিল না সেখানে, মানে মন ঠিক ছিল না। তো ওনার মা বাবার ওই দিন সন্ধ্যাবেলায় আসেন, ঢাকা থেকে আসেন এ কথা শুনে। তো ওনার ছোট খালা আবার গণিপুর নামক একটা এলাকায় নতুন একটি বিল্ডিং করছিলেন। তো ওনার মামা সেই সময় থাকতেন সেই নির্মাণাধীন বিল্ডিং এর পাশে, একটি ছোট্ট টিন দিয়ে একটা ঘর করা হয়েছিল সেই ঘরে। আর নির্মাণ সামগ্রীগুলো দেখাশোনা তো করতে হতো, বাইরের মানুষ দিয়ে তো আসলে পাহারা দিলে অনেক সময় চুরি হয়ে যেতে পারে, আর বাইরের মানুষ ওইভাবে তো গুরুত্ব দিয়ে দেখবেও না, তাই না? তো ওই জন্য উনি ওখানে থাকতেন। আর ওই নির্মাণাধীন বিল্ডিং এর সামনে ছিল একটা খাল। তো মামা কি করতেন, সেই খালে প্রতিদিন রাতের বেলা টেটা বা কোচ দিয়ে মাছ ধরতেন। এখন এই ফাইমের মামা তো ওনাদের সাথে দেখা করতে চলে আসছেন, উনি আবার চলে যাবেন যাওয়ার সময় তখন এই ফাহিম ভাই যাওয়ার জন্য জিদ ধরেছেন যে যাব। আর মামার মুখে মুখ মাছ ধরার কথা শুনে তার ইচ্ছা করেছে যে মাছ ধরবো মামার সাথে। তো ফাহিম ভাইয়ের আম্মা ওনাকে অনুমতি যাওয়ার অনুমতি দিয়ে দেন আর কি। তো ওইখানে যাওয়ার পর এই ফাহিম ভাইয়ের ওয়াশরুমে যাওয়ার দরকার পড়ে, ওইখানে আবার ভালো ওয়াশরুম ছিল না, মানে কোনো মতে একটা করা হয়েছিল। তো ওনার মামা কি করেছেন, নির্মাণাধীন বিল্ডিং এর পাশে একটা বাড়ি ছিল সেখানে নিয়ে যান ফাহিম ভাইকে। সেখানে যাওয়ার পর ওইখানে যে ওয়াশরুমটা ছিল এটা দেখিয়ে দেন, এরপর উনি একটি রুমে ওনার জন্য ওয়েট করতে থাকেন। ওয়াশরুম থেকে ফ্রেশ হওয়ার পর এই ফাহিম ভাই ওই মামা যে রুমটাতে ছিলেন সেখানে গিয়ে দাঁড়ান, দেখতে পান যে মামা একটা সোফায় বসে কারোর সাথে কথা বলছে। তো মামা ফাহিম ভাইকে ভিতরে ডাকেন, উনি ভিতরে গিয়ে দেখতে পান একজন ভদ্র মহিলা বিছানায় হেলান দিয়ে শুয়ে আছেন, যার বয়স 35-40 মধ্যে হবে এবং তার বাম পায়ের গোড়ালির উপর দিকে খুবই মারাত্মক ভাবে কেটে আছে। যদিও অনেকটা শুকিয়ে গেছে কিন্তু তারপরও মানে খুবই যে মারাত্মক ভাবে কেটে গিয়েছিল সেটা স্পষ্ট বোঝা যাচ্ছে, এবং এই কারণেই উনি হাঁটাচলা খুব একটা বেশি করতে পারেন না। তো ফাহিম ভাই তাকে দেখে সালাম দেন, তিনিও সালামের উত্তর দিয়ে সোফায় বসতে বলেন। এরপর হালকা চা নাস্তার আপ্যায়ন করা হয় সেখানে। এর কিছুক্ষণ পর এই ফাহিম ভাই ওনার মামা ওখান থেকে বেরিয়ে আসেন। এখন বের হয়ে আসার পর ওই টিনের ঘরে যখন এসেছেন তখন এই ফাহিম ভাই মামাকে জিজ্ঞেস করছেন যে এই মহিলার পায়ে এমন ভাবে কেটে গেল কিভাবে। তখন মামা উত্তর দেয় ভূতে করছে। তখন ফাহিম ভাই জিজ্ঞেস করেন ভূতে করছে আবার মানে কি। তখন মামা উত্তর দেন সে অনেক কাহিনী, তোকে বলা যাবে না, ভয় পাবি। তারপর অনেক জোরাজোরি যখন করা হয় তখন মামা ফাহিম ভাইকে বলেন ঠিক আছে যা কালকে ওই মহিলার সামনে আবার তোকে নিয়ে যাব, তার কাছ থেকে জিনিসটা শুনিস। তো পরের দিন সকালবেলা এই ফাহিম ভাই তার মামার সাথে সেই ভদ্র মহিলার বাসায় আবার যান। তো এই ভদ্র মহিলাকে মামা বলেন যে আপা আমার ভাগিনা আপনার কাছে ভূতের গল্প শুনতে এসেছে, সেই গল্পটা শোনান না যে ঘটনার কারণে আপনার পা কেটে গেছে। তখন ওই মহিলা একটু মৃদু হেসে দেন এবং বলেন যে ভূতে তো পা কাটে নাই, আমি তো আসার খাই পা কেটে গেছে, এই আসার খাওয়ার কারণেই আমার পায়ের এই অবস্থা, বটিতে কেটে গেছে। এখন ভূতে না করলেও ভূতের কারণে এটা হয়েছে সেটা বলি। তখনই উনি বলা শুরু করেন, ওই ভদ্র মহিলার নাম হচ্ছে নাজমা। তো নাজমা কাকে বলে ফাহিম ভাই ওই সময় ডেকেছিলেন আর কি। তো এই মূল ঘটনাটি ঘটে হচ্ছে কালিকাপুর নামক একটি এলাকায় যেখানে ওনারা আগে থাকতেন, এবং কিছুদিন আগে ওনারা তাদের এই গণিপুরের বাড়িতে উঠেছেন। ওনার হাজবেন্ড তার নাম হলো জাবেদ, উনি মূলত একজন কৃষক, তবে কৃষক হলেও তাদের সহায় সম্পত্তি কিন্তু অনেক ছিল, মানে বড় লোক কৃষক থাকে যেরকম ওরকম। তাদের অনেক জমি জমা এবং সেগুলি বেশিরভাগ সময় অন্য মানুষ দিয়ে টাকার বিনিময়ে চাষ করাতে হতো। ঘটনাটা ঘটে 2014 সালের শেষের দিকে। তো ধান লাগানোর মৌসুম সামনে আসায় সেই জাবেদ কাকা ঠিক করেন কি উনি আজকে ভোরের আগে গিয়ে ধান লাগানোর কিছুটা কাজ এগিয়ে রাখবে, যাতে করে পরের লোক আসলে কাজ তাড়াতাড়ি শেষ করতে পারে। তো তার জমি ছিল একদম বাড়ির কাছে, বাড়ি থেকে পায়ে হেঁটে গেলে সর্বোচ্চ 2 মিনিট। তিনি যাওয়ার পর দেখেন যে এখনো অনেক রাত, যদিও বা তিনি বের হওয়ার সময় ঘড়ি দেখেননি। তিনি আন্দাজ করেন যে সময়টা 4টার মতো হবে, শীত পড়ে গেছে আর তখনও কিন্তু ফজরের আজান দিতে দেরি আছে। তো উনি নিজের মতো করে কাজ শুরু করে দেন। তো যেই ক্ষেতটাতে কাজ শুরু করে সেই ক্ষেতটার সাথেই ছিল একটি গড়। গড় হলো মূলত একটি ছোট পুকুরের মতো গভীর, যেটির বেশিরভাগ অংশ কচুরি পানা দিয়ে ঢাকা থাকে এবং এটি ক্ষেতের পাশে করা হয় যাতে করে প্রয়োজন হলে ওই ক্ষেতে সেখান থেকে পানি দেওয়া যায়। এবং এই গড়ের মধ্যেই কই শোল টাকি মাছের মতো কিছু মাছ চাষ করা হয়ে থাকে, আর এমনিতে ওর মধ্যে কিছু মাছ টাছ থাকতেই পারে। তো জাবেদ কাকা কাজ করতে করতে টের পান যে সেই ক্ষেতের সাথে থাকা ওই যে গড়, ওই গড়ের ওখান থেকে পানির আওয়াজ আসছে। যেহেতু শীতের সময় হয়ে গিয়েছিল হালকা আওয়াজও অনেক দূর থেকে শোনা যেত, চারদিকে তো একদম স্তব্ধ। তো উনি মনে করেন যে আওয়াজটা হয়তো বা শোল মাছের লাফালাফির কারণে হচ্ছে, কারণ গড়ের মধ্যে কিন্তু শোল মাছ ছিল। তিনি আর সেদিকে মনোযোগ না দিয়ে আবারও নিজের কাজে লেগে পড়েন। কিন্তু যখন তিনি মানে শোনেন যে আওয়াজটা খুব বেশি বেড়ে যাচ্ছে, তখন তিনি সেই গড়টির পাশে গিয়ে দেখেন যে আসলে কি হয়। সে রাত্রি পূর্ণিমার রাত যদিও ছিল না, তবে চাঁদের আলো মোটামুটি ভালোই ছিল। তিনি যাওয়ার পর রাতের আধারের মাঝে চাঁদের আলোয় দেখতে পান যে ওই গড়ের পারে একটি অবয়ব বসে আছে এবং কি যেন খাচ্ছে। তিনি একটি ছোট টর্চ লাইট নিয়ে গিয়েছিলেন তার সাথে। তিনি ভালো করে দেখার জন্য বলে ওঠে, এই কে রে, ওখানে কে? এই বলে টর্চ লাইটটি অবয়ব, ওই যে অবয়বটা ওর দিকে মারতেই ওই অবয়বটা তার দিকে তাকায় এবং দাঁড়িয়ে যায়। তিনি তার টর্চের আলোতে পরিষ্কার দেখতে পান অবয়বটির উচ্চতা প্রায় 7 ফুট। অবয়বটির হাতে একটি বিরাট শোল মাছ। অবয়বটি দেখতে মানুষের মতো হলেও তার হাতগুলো স্বাভাবিকের তুলনায় অনেক লম্বা, মাথায় কোনো চুল নেই, চোখের কোটর ফাঁকা, আর দাঁতগুলো শুয়ের মতো, যেন কোনো সাপের চোখা যে দাঁতগুলো সেইটা। অবয়বটির শরীরে কোনো মাংসই নেই, যেন চামড়া পুরো হাতের সাথে লেগে আছে। এটি দেখে তিনি দেন এক দৌড়। দৌড়ানোর সময় তিনি পিছনে তাকিয়ে দেখতে পান যে অবয়বটি তার পেছন পেছন দুই হাত শূন্যে ছুটতে ছুটতে একটি ভয়ঙ্কর আওয়াজ করে তার পিছনে দৌড়াচ্ছে। জাভেদ তো ভয়ে দৌড়ানোর গতি বাড়িয়ে দেন, যেহেতু পায়ে হেঁটে ওই ক্ষেতে যেতে লাগত 2 মিনিট, আর দৌড়ে আসার কারণে 1 মিনিটও লাগে না তার বাড়িতে পৌঁছাতে। তিনি দ্রুত বাড়িতে পৌঁছে যান। তিনি বাড়ির দরজার সামনে এসে হোঁচট খান এবং দরজায় খুব জোরে বাড়ি লাগে, এতে খুব জোরে শব্দ হয়েছিল। এই শব্দে নাজমা কাকি ধর্মর করে উঠে যান ঘুম থেকে। তিনি দরজা খুলে দেখেন যে তার স্বামী দরজার সামনে পড়ে আছে এবং অনেক জোরে জোরে হাঁপাচ্ছে। তিনি জাভেদ কাকিকে ধরে ঘরে নিয়ে যান। তো জাভেদ কাকি শান্ত হলে তার স্ত্রীকে সব ঘটনা বলেন। তো নাজমা কাকি বলেন যে রাতের বেলা কাজ করতে গেছো, এই জন্য হয়তো এসব দেখেছো, কারণ রাতের বেলা কাজ করতে গেলে অনেকেই সব দেখে। তো জাভেদ কাকাও চিন্তা করেন যে আসলে আজকে রাত্রেই দেখলাম, এটা তো অনেকেই এরকম হয় রাতের বেলা কাজ করতে গেলে টুকটাক দেখে, যাক এটা হয়তো ভাই নিজেও ভয় পাইছি, কত মানুষই তো ভয় পাই সব দেখে, আমারও এরকমটাই হয়েছে, এই চিন্তা করেন আর কি। আর এইটা ওই সময়ের মতো উনি নিজের মনকে বুঝতেন। তো এর কিছুদিন পরে ঘটনা, জাভেদ চাচা রাতের বেলা বাজার থেকে ফিস মানে বাড়িতে ফিরছিলেন। তিনি হাঁটতে হাঁটতে কিছুদূর যাওয়ার পর পাকা রাস্তা ছেড়ে তার বাড়ির দিকে যে মেঠো পথ নেমে পড়ে সেদিকে নেমে পড়েছেন। তো সেই পাকা রাস্তার মেঠো পথের মোড়ে ছিল তাদের পারিবারিক কবরস্থান। কবরস্থানে 2টি কবর ছিল, একটি তার বাবার কবর, অপরটি তার প্রথম সন্তান যে জন্মের কিছুক্ষণ পরে মারা গিয়েছিল। কবরগুলির দুই পাশ ছিল সামান্য উঁচু দেয়াল দিয়ে বাঁধানো, আর বাকি দুই পাশে পুকুর। তিনি মোড় ঘুরতেই কবরস্থানের ভিতর থেকে কিছু আওয়াজ শুনতে পান। আবছা আলোয় তিনি দেখতে পান তার সন্তানের কবরের উপর ছোট কিছু একটা তার দিকে পিঠ দিয়ে বসে আছে এবং কবর করছে। ওনার হাতে তো টর্চ লাইট ছিল, তিনি সেদিকে টর্চ মারতেই অবাপটি তার দিকে তাকায়। তিনি দেখেন একটা ছোট বামন ধরনের লোক। লোকটির দাঁতের মাড়ির উপর কোনো মাংস নেই, দাঁতগুলো খুব ছোট আর চিকন, কিছুটা ইঁদুরের দাঁতের মতো। অবয়বটি জাভেদ কাকাকে দেখে তার দাঁতগুলো দিয়ে কটকট কটকট আওয়াজ করে তার দিকে তেড়ে আসে। জাভেদ কাকা খুব ভয় পায় এবং দৌড় লাগায়। দৌড়ে উনি বাড়িতে পৌঁছে ভয়ার্ত গলায় তার স্ত্রী মানে নাজমা কাকিকে ডাকতেন। তো নাজমা কাকি এসে দেখেন যে জাভেদ কাকা খুব হাঁপাচ্ছেন, চোখে মুখে ভয়ের ছাপ। তা কাকি এবার জিজ্ঞেস করেন, কি মানে এসব হলো, কি হয়েছে? তখন এই জাভেদ কাকা সবকিছু খুলে বলেন। এটি শুনে এই নাজমা কাকি তার ভাইকে ফোন দেন এবং তার ভাইকে সব ঘটনা খুলে বলেন। তার ভাই ঘটনা শুনে বলেন যে কালকেই সে তার বোনের বাড়িতে এক পরিচিত কবিরাজকে নিয়ে আসবেন। সেদিন রাতে তারা শুয়ে পড়েন আর কি। রাত প্রায় 2টার দিকে তারা ছেলের চিৎকার চেঁচামেচিতে ঘুম থেকে উঠে পড়েন। তাদের ছেলের রুমে গিয়ে দেখেন তার ছেলে জোরে জোরে চিৎকার করছে। তারা তাদের ছেলেকে শান্ত করে জিজ্ঞেস করেন যে কি হয়েছে। তাদের ছেলে ভয়ানক একটা বিষয় বলে যে আগামীকাল তার পরীক্ষা থাকায় সে খাটের সাথে লাগোয়া টেবিলে রাত জেগে লেখাপড়া করছিল। হঠাৎ তার খাটের নিচ থেকে একটি ছোট বাচ্চার মতো একটা উলঙ্গ অবয়ব হাসতে হাসতে বের হয় এবং দৌড়ে তার রুমের দরজা দিয়ে বেরিয়ে যায়। ছোট্ট অবয়বটি বের হওয়ার সাথে সাথেই খাটের নিচ থেকে লম্বা লিকলিকে টিকটিকির মতো একটা অবয়ব, একদম লিকলিকে, তো এটি কি করেছে, এটিও বের হয়েছে এবং বের হয়ে ছোট অবয়বটির পিছনে দৌড় দেয়। এই জিনিসটা দেখে সে খুব ভয় পায় এবং চিৎকার দেওয়া শুরু করে। তার ছেলের মুখে এসব শুনে তারা খুব চিন্তায় পড়ে যান। পরের দিন কবিরাজ আসে এবং বাড়ি বন্ধ করে দিয়ে যায়। যাওয়ার সময় বলে যে আপনার কিছুদিন ঠিক থাকবেন, যদিও কিন্তু বেশি দিন ঠিক থাকবেন না, ভালো হবে আপনার এই বাড়ি ছেড়ে অন্য কোথাও চলে যান। কবিরাজ আরো বলেন যে তাদের এই সমস্যার কারণ তিনি খুঁজে বের করার চেষ্টা করবেন, তবে এর জন্য তার কিছুদিন সময় লাগবে। তো সেদিন রাতে জাবেদ কাকা স্বপ্ন দেখেন যে সেই বামন দেখতে অবয়বটি লম্বা আর একটা অবয়বের পিঠে বসে আছে এবং বলছে, যতই কবিরাজ ডাকিস না কেন, তোরা আমাদের হাত থেকে নিস্তার পাবি না, তোদেরকে মেরে তোদের হাত পা সব ছিঁড়ে খাবো। এই স্বপ্নের পর জাবেদ কাকা নিজের পরিবারের জন্য খুব ভয় পেতে শুরু করেন। তিনি কিছুদিন পরে তার গণিপুরের যে বাড়িটা ভাড়া দেওয়ার জন্য রেখেছিলেন সেইখানে উঠে যান। সেখানে উঠার পর কয়েকদিন পর্যন্ত সবকিছু ঠিকঠাক ছিল। একদিন জাবেদ কাকা বাজার থেকে ইলিশ মাছ নিয়ে আসেন। রাতের বেলা নাজমা কাকি তার যে পাকঘর আছে এই ইলিশ মাছ নিয়ে সেই মাছটা কাটাকাটি শুরু করেন। তাদের পাকঘর ছিল বাড়ির বাইরে এবং পাকঘরের মেঝে ছিল আবার মাটির, চারদিকে পাকা করা ছিল বাট মেঝেটা মাটির ছিল। যে তিনি বটি নিয়ে মাছ কুটতে বসেছেন এমন সময় একটি লম্বা সরু হাত মাটির নিচ থেকে উঠে আসে এবং মাছটা ধরে দেয় টান। হঠাৎ করে এই বিভৎস দৃশ্য দেখে কাকি তো অনেক ভয় পেয়ে যান এবং লাফ দিয়ে ওঠেন। এই লাফ দিয়ে সরে যেতে গিয়ে ওই বটিতে তার পা লাগে এবং তখনই বিভৎসভাবে পাটা কেটে যায়। সাথে সাথে তাকে হাসপাতালে নেওয়া হয়, অনেক রক্তক্ষরণ হয়েছিল। যাক আল্লাহর রহমতে উনি সুস্থ হয়ে যখন ঘরে ফেরেন সেই কবিরাজকে আবার ফোন দেওয়া হয়। কবিরাজ দুদিন পর তাদের বাড়িতে আসেন এবং জাবেদ কাকাকে বলেন যে জাবেদ কাকার উপর খুব খারাপ ধরনের ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে এবং এটি করেছে তারই আপন ছোট বোন। তার ছোট বোন কিছু বছর আগে এলাকার এক ছেলের সাথে জাবেদ কাকা এবং তার তাদের বাবার অমতেই পালিয়ে বিয়ে করেন। বিয়ে করার পর সেই বাড়িতে আসলে জাবেদ কাকার বাবা এই জাবেদ কাকার ছোট বোনকে ত্যাজ্য কন্যা ঘোষণা করেন। এর কয়েক বছর পর জাবেদ কাকার বাবা মারা যান। কবর দেওয়ার দিন তার বোনও আসে তাদের বাড়িতে। সেদিন রাত্রে জাবেদ কাকা তার বোনের মধ্যে তুমুল ঝগড়া বেঁধে যায়, খুবই ঝগড়াঝাটি। মূলত সেই বোন তার বাবার মৃত্যুর দিনই তার সম্পদের ভাগ দাবি করে বসে, কিন্তু জাবেদ কাকার বাবা তাকে ত্যাজ্য ঘোষণা করায় তিনি তার সব সম্পত্তি মৃত্যুর পূর্বে তার ছেলে অর্থাৎ জাবেদ কাকার নামে লিখে দিয়ে গিয়েছিলেন। ঝগড়ার এক পর্যায়ে জাবেদ কাকা তার বোনকে থাপ্পড় মেরে বসেন এবং বলেন এখনই যেন সে ঘর থেকে বেরিয়ে যান। যাওয়ার আগে সেই বোন জাবেদ কাকা এবং তার পরিবারকে দেখে নিবে বলে হুমকি দেন। এখন সেই বোনই এক তান্ত্রিকের মাধ্যমে তাবিজ করে বা ব্ল্যাক ম্যাজিক করে দুটি জিনকে জাবেদ কাকা ও তার পরিবারের পিছনে লেলিয়ে দিয়েছে। কবিরাজ বলেন যে এখন সবচাইতে ভালো হবে একটা সুষ্ঠু সমাধান, কারণ এগুলোর প্রভাব অনেক মারাত্মক আর এটা আদতে পসিবল হবে কিনা এই সমস্যা থেকে মুক্তি পাওয়া এটাও ওই কবিরাজ নিশ্চিতভাবে বলতে পারেন না। তো কবিরাজ বলে দেন যে আপনার জন্য সবচাইতে ভালো হবে আপনার বোনের যতটুকু সম্পত্তি সে পেত ততটুকু সম্পত্তি পুঙ্খানুপুঙ্খভাবে তাকে বুঝিয়ে দেয়া, তার সাথে বসে আপোষ মীমাংসা করে। জাবেদ কাকা অনেক খুঁজে তার বোনকে বের করেন, বাধ্য হয়ে শেষমেশ তার বোনের চাহিদা মতো যে সম্পত্তি সে যা পেত একজন ওয়ারিশ হিসাবে সেই সম্পত্তি তার বোনকে দিয়ে দেন এবং দিয়ে দেওয়ার পর তার বোনের সাথে সব সম্পর্ক বিচ্ছিন্ন করেন। তবে তার বোন ওয়াদা করে যে সে সকল এই জাদুটোনা যেগুলো করেছে যে তাবিজগুলো যেখানে স্থাপন করেছে সেগুলো সে তুলে নেবে। এরপরে এই নাজমা কাকি এবং তার পরিবারের সাথে আল্লাহর রহমত আর কিছু হয়নি। এটি ছিল ঘটনা। প্রিয় লিসেনার্স, এই ঘটনা নিয়ে আমি দুটি কথা আপনাদের সামনে বলতে চাই। প্রথমত, আমরা একটি কাজ মনে করি যে এটা হয়তো বা আসলে হয় বা এটা পসিবল। প্রথমত এই যে ত্যাজ্য করা, ইসলাম ধর্মেও কিন্তু এই যে ত্যাজ্য করার কোনো বিধিবিধান নেই, আর আমাদের বাংলাদেশের যে আইন রয়েছে সেখানেও কিন্তু এর ত্যাজ্য বলে কোনো কথা নাই। যার যেটা সম্পত্তি তাকে সেটা দিতে হবে, সে যতই অন্যায় করুক না কেন, এটা তার হক। একজন সন্তান সে অন্যায় করতে পারে, সে যতই অন্যায় করুক না কেন, তার যেটা ন্যায্য অধিকার ছিল সেটা থেকে যদি তার পিতামাতা বঞ্চিত করেন আল্লাহর কাছে কিন্তু তাকে জবাবদিহি করতে হবে। আর ইসলাম বলেন, ইসলামিক যে রুলস রেগুলেশন বলেন আর আমাদের বাংলাদেশের আইন বলেন, ত্যাজ্য কোনো শব্দ নেই, এটা হলো পরিষ্কার কথা। এটা অনেকে হয়তো বা জানেন না, ত্যাজ্য করলে তার সহায় সম্পত্তি কিন্তু দিতে হবে। ত্যাজ্য বললে কোনো কথা নাই, যদি বলে যে আমি ত্যাজ্য করেছি, তার যতটুকু হক সেটা তারা পাবেন। অনেকেই বলে থাকেন যে তোকে তো ত্যাজ্য করছে, তুই তো সম্পত্তির ভাগ পাবি না। এই কথাটা কিন্তু ঠিক নয়, মোটেও ঠিক নয়। এটা হয়তো বা অনেকেই লোভে পড়ে দিতে চান না, বা না জানার কারণে দিতে চান না, এরকম কারণে তাকে সম্পত্তি থেকে বঞ্চিত করেন। তো এটা মোটেও উচিত নয়। আর এই বঞ্চিত হওয়ার পর এই যে এই জাভেদ কাকার বোন যে কাজটি করেছিলেন, এটা যে কত বড় খারাপ কাজ এটা তো নিশ্চয়ই বুঝতে পারছেন। তিনি ব্ল্যাক ম্যাজিক করে তার সম্পত্তি আদায় করে নিয়েছেন, এটা সত্য। তবে এই জাভেদ কাকার যিনি বাবা, তার উচিত ছিল যে বিষয়টা আসলে জেনে বুঝে সিদ্ধান্ত নেওয়া। যাক, উনি মারা গেছেন, আল্লাহ তাআলা তার ভুল ত্রুটি ক্ষমা করুন। আর জাভেদ কাকাও যে উনি এই বিষয়টি বুঝার পর তার বোনকে সম্পত্তি দিয়ে দিয়েছেন, এটিও ভালো কথা। আল্লাহ তাআলার কাছ থেকে উনি দায় দায়িত্ব থেকে মুক্ত হয়ে গেলেন, এবং এটা করার মাধ্যমে তিনি তার পিতার যেই কাজটা অসম্পূর্ণ ছিল, যেটি তিনি করে যান নাই ভুল করে, সেটি তিনি করে দিয়েছেন। আল্লাহ তাআলা জাভেদ কাকার উপর রহম করুন, আর তার বোনকেও বোঝার তৌফিক দান করুন, তিনি যে কাজটি করেছেন সেটা থেকে তওবা করার তৌফিক দান করুন। আর আমরাও যেন এসব থেকে বেঁচে থাকতে পারি, আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করেন। প্রিয় লিসেনার্স, প্রিয় লিসেনার্স, চলুন আমরা চলে যাব আমাদের 86 নং এপিসোডের পরবর্তী আরো একটি নতুন ঘটনায়। আবারও স্বাগতম। প্রিয় লিসেনার্স, আমাদের 86 নং এপিসোডের তৃতীয় ঘটনায়। এখন যে ঘটনাটি আমি আপনাদের সাথে শেয়ার করব, এই ঘটনাটিও ব্ল্যাক ম্যাজিককে কেন্দ্র করে। আর এবারের ঘটনাটি আমাদের দেশের বাইরের একটি ঘটনা। আমাদেরকে পাঠিয়েছেন সোহেল রানা ভাই। ওনার বাড়ি ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মুর্শিদাবাদ জেলার ভগবানখোলা থানার বলরামপুর গ্রামে। উনি দারুণ একটি ঘটনা, যেটি শিক্ষণীয় বটে, আমাদের সাথে শেয়ার করেছেন। চলুন শুরু করি ঘটনাটি। ঘটনাটি উনি বলেছেন যে 100% সত্যি একটি ঘটনা, এবং এই ঘটনাটি অনেকেই দেখেছে। ঘটনাটি এই সোহেল রানা ভাই উনি ওনার মামার কাছ থেকে সংগ্রহ করেছেন। 2017 সালের ডিসেম্বর মাসের কোন এক তারিখে এই ঘটনা যাদের সঙ্গে ঘটে তার নাম হচ্ছে রাকিব এবং তার স্ত্রীর নাম টুম্পা। রাকিব এবং টুম্পা একে অপরকে খুব ভালোবাসত এবং টুম্পার পরিবার থেকে তাদের ভালোবাসা মেনে নিতে পারছিল না, তাই তারা দুজন সিদ্ধান্ত নিয়েছিল পালিয়ে গিয়ে বিয়ে করবে। যা ভাবা সেই কাজ। 2017 সালের জুলাই মাসে তারা পালিয়ে গিয়ে বিয়ে করে, আর টুম্পার মা কোন রকমে এই বিয়ে মানতে রাজি ছিল না। তার খুব জিদ লাগে, যে কোনো মূল্যে তাদের এই সম্পর্কে তিনি ফাটল ধরাবেন। আর এই জিদের কারণে তিনি যে তিনটা জীবন নষ্ট করে দিবেন, এটা হয়তো বা উনি নিজেও ভাবতে পারেননি কখনো। টুম্পার মা কি করেন, এক স্বনামধন্য কবিরাজের কাছে যান টুম্পা আর তার হাজবেন্ডের উপর ব্ল্যাক ম্যাজিক করার জন্য। কবিরাজ কোনো রকমে রাজি হয় না, বলে না এটা ভালো না, এটা করা উচিত না, এটা আপনি করবেন না, আপনারই তো মেয়ে, আপনারই মেয়ের হাজবেন্ড, এটা কেন করবেন। তো টুম্পার মা কবিরাজকে অনেক টাকা লোভ দেখায় আর কবিরাজ তাতে রাজিও হয়ে যায়, আর খুব বাজে ভাবে টুম্পা এবং টুম্পার স্বামীর উপর ব্ল্যাক ম্যাজিক করে টুম্পার মা। 2017 সালের সেপ্টেম্বর মাস টুম্পা আর তার স্বামী যে রাকিব, ভালোই কাটছিল তাদের। তো টুম্পা তার স্বামীকে একটা সুসংবাদ দেয় যে টুম্পা অন্তঃসত্ত্বা, তারা দ্রুত সন্তান নিয়েছিল যাতে করে তাদের বিয়েটা মেনে নেয়। এ খবর শুনে রাকিব তো আনন্দে আত্মহারা এবং সমস্ত গ্রামবাসীকে মিষ্টি মুখ করান, কিন্তু এই আনন্দ বেশি দিনের ছিল না। অক্টোবর মাসের কোন এক তারিখে হঠাৎ করে টুম্পা অনবরত রক্ত বমি করতে থাকে। অবস্থা বেগতিক দেখে রাকিব টুম্পাকে একটা ডাক্তারের কাছে নিয়ে যান। তো ডাক্তার সমস্ত কিছু চেক আপ করে বলেন যে রাকিব সাহেব, আপনার স্ত্রী তো সম্পূর্ণভাবে সুস্থ আছে, আপনি নিয়ে যান, আমি কিছু ওষুধ লিখে দিচ্ছি। তো যাই হোক, কিছু ওষুধ লিখে দেয় ডাক্তার, সেটা নিয়ে রাকিব এবং টুম্পা বাড়ি চলে আসে। রাত আনুমানিক 12টার দিকে হঠাৎ করে টুম্পার ঘুম ভাঙে কটকট আওয়াজে। ঘুম থেকে সে উঠে দেখে একটা অবয়ব, কিছু একটা সে খাচ্ছে, আর টুম্পাকে বলছে, দে দে, তাড়াতাড়ি দে, আমাকে দে, আমি নিয়ে যাব। তৎক্ষণাৎ টুম্পা একটা চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। তার স্বামী এবং বাড়ির সবাই টুম্পাকে ধরাধরি করে বিছানায় শুইয়ে দেয়। কিছুক্ষণ পর টুম্পার জ্ঞান ফেরত আসে আর টুম্পা অনবরত কান্না করতে থাকে। রাকিব জিজ্ঞেস করলে তখন টুম্পা বলে যে অদ্ভুত একটি ব্যাপার। টুম্পা বলে একটা কালো অবয়ব তার সামনে দাঁড়িয়ে বলছে, দে দে, নিয়ে যাব। তখন রাকিব বলে, আরে ওকে শোনাও, তোমার মনের ভুল, আর অন্তঃসত্ত্বা অবস্থায় এরকম হ্যালুসিনেশন একটু একটু হয়, এটা অনেক ডাক্তারই বলেন যে টুকটাক এটা হতে পারে, ও কিছু না। টুম্পাকে উনি ঘুম পাড়িয়ে দিয়ে নিজেও ঘুমায়। সে রাতে আর কিছু হয় না। বিপত্তি ঘটে তার পরের রাত্রে। রাকিব শুয়ে আছে আর সে অনুভব করে হঠাৎ করে কে যেন তার গলা টিপে ধরে আছে। এখন রাকিব সে যতটুকু দোয়া কালাম জানতো সে তো পড়তে থাকে, হঠাৎ রাকিব অনুভব করে তার গলা থেকে হাতটা সরে গেল। লাইট জ্বালাতেই রাকিব যেটা দেখল সেটা দেখে তো মারাত্মক ভয় পায়। রাকিব দেখল আর কেউ না, তার স্ত্রী টুম্পা তার গলা টিপে ধরেছিল। তখন রাকিব কি করবে বুঝতে পারছিল না। তৎক্ষণাৎ টুম্পা ভারী কণ্ঠে বলে ওঠে, কিরে, ওকে তো দিতে বলছি ও দিচ্ছে না, তুই দিবি, দে আমাকে দে, আমি নিয়ে যাব। তখন রাকিব ধমক দেয় টুম্পাকে। তৎক্ষণাৎ টুম্পা অজ্ঞান হয়ে বিছানায় লুটিয়ে পড়ে। টুম্পার জ্ঞান ফেরত আসে তার পরের দিন সকালবেলা। তখন রাকিব টুম্পাকে প্রশ্ন করে, কি টুম্পা, তুমি আমাকে মেরে ফেলতে চাও নাকি? রাতে আমার গলা টিপে ধরেছিলে কেন? আর এসব কি আবল তাবল বলছিলা? টুম্পা তো অবাক চোখে রাকিবের দিকে তাকিয়ে থাকে আর বলে, আমি কখন তোমার গলা টিপে ধরেছিলাম? তুমি তো আমার গলা টিপে ধরেছিলা। রাকিব এ কথা শুনে তো অবাক। রাকিব মনে মনে ভাবে, কি হচ্ছে নাকি? তার মানে হচ্ছে যে রাকিব ফিল করেছে যে বা দেখেছে টুম্পা তার গলা টিপে ধরেছে, ওদিকে টুম্পা দেখেছে যে রাকিব তার গলা টিপে ধরেছে। কি ভয়ানক ব্যাপার, প্রিয় লিসেনার্স, একবার চিন্তা করুন তো অবস্থা। বেগতিক দেখে রাকিব সিদ্ধান্ত নেয় যে একটা হুজুরের কাছে তারা যাবে টুম্পাকে নিয়ে। তো সেই অনুযায়ী পরের দিন রাকিব টুম্পাকে নিয়ে এক হুজুরের কাছে যান এবং হুজুরের কাছে সমস্ত কথা খুলে বলেন। হুজুর রাকিব এবং টুম্পার দিকে কিছুক্ষণ এক দৃষ্টিতে তাকিয়ে থাকেন এবং কিছুটা সময় নেন উনি ওনার জিনদের সাথে পরামর্শ করার জন্য। এবং ওই সময়ের মতো তিনি কিছু পানি পড়া দেন এবং বলেন, যেটা নিয়মিত খাবে, আর কাল সকালে কি হয় বিস্তারিত আমাকে বলতে আসবা, মানে আজকে রাতে কি হয়। তৎক্ষণাৎ রাকিব এবং টুম্পা হুজুরকে সালাম দিয়ে বাড়ি ফেরত আসে এবং রাতের খাওয়া দাওয়া সেরে দুজনে ঘুমিয়ে পড়ে। বিপত্তিটা ঘটে গভীর রাত্রে। গভীর রাত্রে দুটো কালো অবয়ব তাদের দুজনের উদ্দেশ্যে বলে ওঠে, কিরে, দিবিনা দিবিনা, বল দিবিনা, নিয়ে যাব, ওকেও নিয়ে যাব, কিন্তু তোদের কেউ কিন্তু বাঁচাতে পারবে না। কি ভাবছিস, হুজুর তোদেরকে বাঁচাবে? পারবে না, পারবে না রে, আমাদের ক্ষমতার কাছে, তোরা যে হুজুরের কাছে গেছিস তার ক্ষমতা তুচ্ছ। এই বলেই এই অবয়বগুলা একসঙ্গে অট্টহাসি দিয়ে টুম্পা এবং রাকিবের গলা টিপে ধরে। অনেকক্ষণ ধস্তাধস্তি করার পর অবয়ব দুটি তাদের গলা ছেড়ে দিয়ে চলে যায়, কিন্তু যাওয়ার সময় বলে যায়, আবার আসব, নিয়ে যাব, তোদের সবাইকে নিয়ে যাব। কিন্তু এদিকে রাকিব এবং টুম্পা কোনো ক্রমে রাতটা কাটায় ভয়ে ভয়ে। সকাল হতেই হুজুরের কাছে ছুটে যায়। রাতে ঘটা সমস্ত ঘটনা হুজুরের সামনে খুলে বলে। তখন হুজুর যেটা বলে সেটা শোনার জন্য টুম্পা এবং রাকিব দুজনে কেউ মোটেও প্রস্তুত ছিল না। হুজুর বলে, তোমাদের দুজনের উপরই খুব ভয়ানকভাবে কালো জাদু করা হয়েছে এবং এর থেকে মুক্তি পাওয়া অত্যন্ত কঠিন, তবে আমি চেষ্টা করব। তোমরা দুজন এখন থেকে 5 দিন খুব দেখে শুনে থাকবে। এই 5 দিন তোমাদের মেরে ফেলার জন্য অনেক চেষ্টা করা হবে। তোমাদের দুজনকে আমল দিচ্ছি, এই দুটো আমল তোমরা সব সময় করতে থাকবে, কখনোই বাদ দিবে না, সারাক্ষণ এটা পড়তে থাকবে। আল্লাহ চাহেন তো ইনশাল্লাহ ভালো হবে। রাকিব এবং টুম্পা সেই আমলটা শিখে নেন এবং বাড়িতে চলে যান। তো বিপত্তি ঘটে তখন যখন রাকিব পাগলের মতো চিৎকার করতে থাকে আর বলতে থাকে, না না যাবো না যাবো না যাবো না, তোদের সাথে আমি যাবো না, তোরা চলে যা। এমন অবস্থা দেখে টুম্পা আবারও পাগল হওয়ার মতো উপক্রম হয়। টুম্পা মনে মনে ভাবে, কি হচ্ছে আমাদের সাথে, আমলগুলো তো কাজ হচ্ছে না। তখন বিকেল পেরিয়ে সন্ধ্যা হয়ে যায়, এদিকে দুজনে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে যায়। রাত তখন দুইটার আশেপাশে হবে হয়তো, রাকিব ওই ধরনের আচরণ করেছে দিনের বেলাতে আর কি। তো দেখ, তারা তো শুয়ে পড়েছে, হঠাৎ টুম্পা দেখে তার স্বামী বিছানায় নেই। অনেক খোঁজাখুঁজি করে, বাড়িঘর তন্ন তন্ন করে খুঁজে কোথাও রাকিবকে পায় না। চিন্তায় তার অবস্থা খারাপ, কি করবে, কার কাছে যাবে। তখন ভরসার স্থল ছিল সেই হুজুর, সেই হুজুরের বাড়ি তার থেকে বেশি দূরে ছিল না। একা একজন অন্তঃসত্ত্বা মহিলা ওই রাত্রে রাস্তা দিয়ে খালি পায়ে দৌড়াতে দৌড়াতে সেই হুজুরের বাড়ির দিকে ছুটে যায়। মাঝ রাস্তায় টুম্পা অনুভব করে কেউ তার পিছু পিছু আসছে। হঠাৎ করে টুম্পা হোঁচট খেয়ে নিচে পড়ে যায়, মানে রাস্তার উপর পড়ে যায়। টুম্পা তখন চাঁদের মৃদু আলোয় যা দেখতে পায় সেটা দেখে সেও মারাত্মক ভয় পায়। এমন একটা অবয়ব যা শরীরের মাংস মনে হচ্ছে খসে খসে পড়ছে, এই অবয়বটা এগিয়ে এসে টুম্পার হাতে সজোরে একটা কামড় বসিয়ে দেয়। টুম্পা ব্যথায় কাতরাতে কাতরাতে এক মনে ছুটতে থাকে হুজুরের বাড়ির উদ্দেশ্যে। তবে প্রতিমধ্যে আর নতুন করে কোনো ঝামেলা হয়নি। হুজুরের বাড়ি পৌঁছাতেই টুম্পা চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে হুজুরের আঙিনায় পড়ে যায়। রাতের বেলা এরকম চিৎকার শুনে হুজুর এবং হুজুরের পরিবারের সদস্যরা ঘুম থেকে উঠে পড়েন, মানে এত রাত্রে কি হলো। হুজুর এবং হুজুরের স্ত্রী টুম্পাকে ধরাধরি করে ঘরের ভেতরে নিয়ে আসে এবং বিছানায় শুইয়ে দেয়। মুখে পানি ছিটা দিলে টুম্পার জ্ঞান ফেরত আসে। এরপর টুম্পা হুজুরকে বলেন যে, হুজুর তাড়াতাড়ি চলেন, রাকিবকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তখন হুজুর তার পরিবারের আরেকজন সদস্যের সাথে এই টুম্পাকে সাথে নিয়ে বের হন এবং হাতে লাইট নিয়ে বের হন। রাকিবের স্ত্রীকে নিয়ে তারা ছুটতে থাকেন রাকিবের বাড়ির উদ্দেশ্যে। রাকিবের বাড়িতে পৌঁছে রাকিবকে তন্ন তন্ন করে খুঁজতে থাকে, কিন্তু রাকিবকে কোথাও খুঁজে পাওয়া যায় না। হঠাৎ হুজুর চিন্তা করেন যে, আচ্ছা কিছু দূরে একটা ভয়ানক তেঁতুল গাছ আছে, ওই তেঁতুল গাছের দিকে যাই, ওখানে কিছু একটা হতে পারে। তো ওনারা ওই রাত্রেই তেঁতুল গাছের দিকে ছুটতে থাকেন, অল্প সময়ের মধ্যে সেখানে পৌঁছেও যান। তেঁতুল গাছের উপরে টর্চের আলো বারবার মারছিলেন যে কোথাও কোনো কিছু দেখা যায় কিনা। অল্প কিছুক্ষণ মারার পরেই, মানে আলো ফেলার পরেই দেখা যায় ভয়ানক একটা দৃশ্য। সকলে দেখে রাকিবের ছিন্ন বিচ্ছিন্ন রক্তাক্ত দেহ তেঁতুল গাছের একটা জায়গায় ঝুলছে। তো তৎক্ষণাৎ হুজুর ওখান থেকে ফেরত আসেন, কিন্তু টুম্পা ওখানেই বসে থাকে, চিৎকার চেঁচামেচি করতে থাকে। কিন্তু ওই অবস্থায় তো লাশটা নামানো সম্ভব ছিল না। হুজুর কিছু সময়ের জন্য ওখান থেকে ফেরত এসেই আশেপাশের কিছু মানুষকে ডেকে নিয়ে আসেন এবং গ্রামের মানুষকে দিয়ে ওই সময় ওই রাত্রেই রাকিবের মৃতদেহ নিচে নামিয়ে আনা হয়। মৃতদেহটা দেখে মনে হচ্ছিল কোন একটা হিংস্র পশু রাকিবের দেহ যেন ছিঁড়ে ছিঁড়ে খেয়েছে। এই ভয়ানক দৃশ্য দেখে রাকিবের স্ত্রী একবার অজ্ঞান হয়, তাকে জ্ঞান ফেরানো হয়, আবার অজ্ঞান হয়ে যায়। গ্রামের মানুষ তাদেরকে ধরাধরি করে বাড়িতে নিয়ে আসে। তো এই ঘটনা তো ঘটছে, আর রাকিবের স্ত্রী যখন আবার দীর্ঘ সময়ের জন্য জ্ঞান ফেরে, জ্ঞান ফেরার পর রাকিবের স্ত্রী রক্ত বমি করতে থাকে। আর এই কথাগুলো রাকিবের শাশুড়ি মানে টুম্পার মায়ের কাছে পৌঁছায়। টুম্পার মা তো হাজির হয় তার মেয়ের বাড়িতে। তার মেয়ের দিকে তাকাতেই টুম্পার মা তো আকাশ থেকে যেন ধপাস করে মাটিতে পড়ে এবং মনে মনে বলতে থাকে, আরে এ কি অবস্থা আমার মেয়ের। এবং সে চিৎকার করে বলতে থাকে যে, আরে রাকিব কিভাবে মারা গেল, আমি তো তান্ত্রিককে বলেছিলাম আমার মেয়ে যেন রাকিবকে ছেড়ে আমার কাছে ফিরে আসে। তাহলে রাকিব মারা গেল কেন, আর আমার মেয়ের এমন অবস্থা কি করে হলো। উনি এই কথা বলতে থাকেন, উনি সেই তান্ত্রিকের বাড়িতে ছুটে যান। কিন্তু টুম্পার মা ওই তান্ত্রিকের বাড়ি গিয়ে দেখেন যে কোথায় সেই তান্ত্রিকের বাড়ি, তান্ত্রিকের বাড়ি তো এখন এখানে দেখা যাচ্ছে না, আর তান্ত্রিকও নাই। উনি সাময়িক সময়ের জন্য একটা আস্তানা গেড়েছিলেন আর কি। টুম্পার মা যে কি মানে কি করবেন উনি কিছুই ভেবে পাচ্ছিলেন না, শুধু অঝরে কান্না করছিলেন আর বলছিলেন, কেন আমি এরকমটা করলাম, হে আল্লাহ তুমি আমার মেয়েকে বাঁচিয়ে নাও। উপস্থিত যখন অনেকেই এসেছেন তখন টুম্পাও এ যাবৎকাল পর্যন্ত যা কিছু হয়েছে উপস্থিত সকলের সামনে বলেন। হুজুরও সেটার কথা স্বীকার করেন যে হ্যাঁ, আমার কাছে একই কথা বলেছে এবং আসলেই তাদের উপর ভয়ানক ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে। টুম্পার মা এবার হুজুরের পা ধরে কান্নাকাটি শুরু করেন যে আমার মেয়েকে বাঁচানোর কোন একটা চেষ্টা করুন, আমি তো এটা চাই নাই। আমি তো চেষ্টা করেছিলাম আমার মেয়ে রাকিবকে ছেড়ে দিয়ে আবার আমার কাছে চলে আসবে, কারণ ওই ছেলে আমার পছন্দ না। এরপর ওই হুজুর বলেন যে আপনি এমন একটা কাজ করেছেন যেটা এখন সকলের নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। কারণ হলো আপনি আপনার মেয়ে এবং জামাইয়ের উপর কালো জাদু করেছিলেন, যার দিয়ে সে আসলে কোনো তান্ত্রিক নয়, সে সরাসরি একজন শয়তানের পূজারি। তার শক্তি বাড়ানোর জন্য অনেকদিন ধরে দুটো বলি, মনুষ্য বলি তার প্রয়োজন ছিল। আর শর্ত ছিল যাদেরকে বলি দিতে হবে তারা যেন সদ্য বিয়ে করেছে এমন স্বামী স্ত্রী হয়। আর তাদের যেই প্রথম সন্তান হবে, এই সন্তান মানে অন্তঃসত্ত্বা যখন হবে, তখন এই বলিটা দিলে আরো বেশি শক্তিশালী হবে এই তান্ত্রিক। কারণ দুইটা বলির সাথে তিনটা বলি হয়ে যাচ্ছে। সেই শয়তানের পূজারি সে দীর্ঘদিন ধরে এই অপেক্ষায় ছিল কখন এরকম একটা সুযোগ আসে, কিন্তু সে পাচ্ছিল না। আবার এই কাজটি করতে হবে এমন একজনের সম্মতিতে যিনি এই দুইজনের কোনো একজনের নিকট আত্মীয়। তাহলে টুম্পার নিকট আত্মীয় টুম্পার মা, টুম্পার মাই এই তান্ত্রিকের কাছে এসে এই দুইজনের উপর ব্ল্যাক ম্যাজিক করাতে চাচ্ছে। এই সুযোগটাই ওই শয়তানের পূজারি খুব ভালোভাবে লুফে নেয়। সে নিজেকে ভালো সাজানোর জন্য বলে, না না না, আপনি আপনার মেয়ের উপরে কেন করবেন ব্ল্যাক ম্যাজিক, এটা ভালো না, এটা করা ঠিক না, এইটা সেইটা বিভিন্ন কথা। কিন্তু এটা ছিল তার একটা অভিনয় মাত্র, এবং এই অভিনয় করে সে একটু ভালো সাজার চেষ্টা করেছে, কিন্তু তার মনের উদ্দেশ্য ছিল খুবই খারাপ। সে ইচ্ছাকৃতভাবে মরণ বান মেরেছিল এই টুম্পা এবং রাকিবকে। এই কারণে এই মরণ বানের ফলে দুটো পিশাচ লেগে যায় এদের দুজনের পিছনে, এবং এদের দুজনকেই মৃত্যুবরণ করতে হবে। একজন তো মারা গিয়েছেই, আর টুম্পাও মারা যাবে। সত্যি কয়েকদিনের মধ্যে টুম্পা রক্ত বমি করতে করতে মারা যায়। তবে টুম্পা মৃত্যুর আগে অত্যন্ত আফসোস করেছিল যে কি দোষ করেছিলাম আমি, কি দোষ করেছিল আমার স্বামী, আর আমার পেটের সন্তানই বা কি দোষ করল, এর বিচার আল্লাহ করবে। তার মা তার কাছে ক্ষমা চেয়েছিল, কিন্তু টুম্পা ক্ষমা করে নাই। তার মা এই ঘটনার পরে উন্মাদের মতো হয়ে যায়, নিজের অনুশোচনায় আর নিজের পাপ বোধের কারণে পুরো উন্মাদ হয়ে রাস্তায় রাস্তায় ঘুরত। 2022 সালের ফেব্রুয়ারি মাসের কোন এক তারিখে টুম্পার মায়ের অস্বাভাবিক মৃত্যু হয়। আসলে টুম্পার মা কিভাবে মারা গেল, কি কারণে মারা গেল এটা পরিষ্কার না, তবে তার মৃত্যুটা অস্বাভাবিক ছিল। এভাবে শেষ হয়ে গেল পরিবারগুলো, এতগুলো মানুষ। প্রিয় লিসেনার্স, আমি এই ঘটনার প্রসঙ্গে একটি কথা বলতে চাই। আগের দুটি ব্ল্যাক ম্যাজিক নিয়ে আপনাদের সাথে কথা বলেছি। আমাদের দ্বিতীয় ব্ল্যাক ম্যাজিকের যে ঘটনাটি, এটি তো একটা ত্যাজ্য সন্তান করে দিয়েছে, একজন তার সম্পত্তি দেবে না, সে ক্ষিপ্ত হয়ে ভাইয়ের উপর করেছে, এই বিষয়ে আমি আপনাদের সাথে কথা বলেছি। আর এই যে ব্যাপারটা, এই যে ঘটনাটা বললাম, এই টাইপের ঘটনা বাংলাদেশে অহরহ হচ্ছে যে মেয়ে একটা ছেলেকে ভালোবেসেছে, সেই ছেলেকে বিয়ে করতে চায়, মেয়ের উপর ব্ল্যাক ম্যাজিক করে সেই ছেলেকে ভুলাতে হবে, অথবা ছেলে একটা মেয়েকে ভালোবেসেছে, এই ছেলের উপর ব্ল্যাক ম্যাজিক করে মেয়েকে ভুলাতে হবে, অথবা দুজন বিয়ে করেছে, দুজনের মধ্যে বিচ্ছেদ ঘটায়, মেয়ে বা ছেলেকে নিজের বাড়িতে নিয়ে আসতে হবে। এই যে কাজ, আমরা ভুলে যাই যে বিবাহ একটা পবিত্র বন্ধন। হ্যাঁ, পিতামাতার অমতে বিবাহ করা উচিত নয়, এটা নিঃসন্দেহে অনুচিত একটা কাজ, যে পিতামাতা এতদিন বড় করেছে, লালন পালন করে, তাদের অমতে তাদেরকে কষ্ট দিয়ে বিয়ে করা উচিত নয়। কিন্তু পিতামাতারও কিন্তু এই বিষয়ে সতর্ক থাকা উচিত। তাদের ভুলে যাওয়া উচিত নয় যে তারা তাদের সন্তানের উপর ব্ল্যাক ম্যাজিক যে করছে, কি ভয়ানক পরিণতি সন্তানের উপর ডেকে নিয়ে আসছে। ব্ল্যাক ম্যাজিক করার ফলে সেই পিতামাতাও তো ইমান হারা হয়ে গেল, আর ওই সন্তানের জন্য ভয়ানক বিপদ ডেকে আনল। ওই সন্তান আসলে কখনো বাঁচবে কিনা তাও জানা যায় না, অনেক দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হবে। সাময়িক সময়ের জন্য এই ব্ল্যাক ম্যাজিকের ফলে দেখা যায় যে স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ হয়ে গেছে, কেউ কাউকে পছন্দ করতো সে তাকে ভুলে গেছে, ঝগড়াঝাটি লেগে গেছে, কিন্তু এর পরবর্তী পরিণতি কি হবে এটা নিয়ে আমরা কেউ ভাবি না। আমরা মনে করি পরবর্তীতে যা হওয়ার হবে, এখনকারটা তো আগে বুঝে নেই, আমার সমাজে সম্মান আছে, সম্মান রক্ষা করতে হবে, এটা সেটা এগুলো বলে আমরা পরকালটা ভুলে যাই। এটা ভুলে যাওয়া উচিত নয় প্রিয় লিসেনার্স, সন্তানদেরও ভুলে যাওয়া উচিত নয় যে বিয়ে করার আগে পিতামাতার অবশ্যই সম্মতি নিতে হবে। আবার পিতামাতারও ভুলে যাওয়া উচিত নয় যে সমাজের কথা চিন্তা করে, সমাজের মানুষের কথা চিন্তা করে আমি তো পরকাল হারাতে পারি না, আমি বোঝাতে পারি সন্তানদেরকে, কিন্তু পরকাল হারাতে পারি না আমরা। প্রিয় লিসেনার্স, আল্লাহ আমাদেরকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন। আর এই ধরনের ঘটনা আমাদের আশেপাশে অনেক হচ্ছে, নিজের ফ্যামিলির মধ্যে এগুলো দেখা যায়। আমরা আমাদের ফ্যামিলির সদস্যদেরকে ধৈর্য ধারণ করার পরামর্শ দিব। প্রিয় লিসেনার্স, চলুন আমরা চলে যাব আমাদের এবারের এপিসোডের পরবর্তী আরো একটি নতুন ঘটনায়। আবারও স্বাগতম প্রিয় লিসেনার্স আমাদের 86 নং এপিসোডের চতুর্থ ঘটনায়। এখন যে ঘটনাটি আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, এই ঘটনাটি আমাদেরকে পাঠিয়েছেন মোহাম্মদ জসিম ভাই। ওনার বর্তমান ঠিকানা ঢাকার উত্তরখানের মাদারবাড়িতে, আর ওনার দেশের বাড়ি শেরপুর জেলার শ্রীবর্দি থানার ভেলুয়া বাজার এলাকার চানমন্ডল বাড়িতে। আর ঘটনাটি ঘটেছিল ওই চানমন্ডল বাড়িতেই, তখন সময়কাল 2002 সাল, তখনও উনি জন্ম নেননি। আর এই ঘটনাটি উনি ওনার দাদা, ফুপু, ওনার আম্মা এরকম পরিবারের অনেকের কাছ থেকে শুনেছিলেন। ওই চানমন্ডল বাড়ি একটু বর্ণনা দেওয়ার দরকার। ওই সময়টাতে মানে 2002 সালে ওই বাড়ির পেছনের যে সাইডটা পুরোটাই বাঁশঝাড়ে তলিয়ে ছিল। তখন বাড়ির ডান দিকে ছিল কাঠের যেই গাছগুলো আছে সেগুলোর বাগান, আর বাম দিকে ছিল আরেকটা বাড়ি। এছাড়া ওখানকার ওই জায়গাতে আর কি আশেপাশে আর কোনো ঘরবাড়ি ছিল না। আর ওনাদের গ্রামের মানুষ ওই বাড়িটাকে তখন এটকা বাড়ি বলতো স্থানীয় ভাষায়। আর এটকা বাড়ির মানে হচ্ছে নির্জন বাড়ি বা জঙ্গল বাড়ি। ওনাদের বাড়ির বাম দিকে যে বাড়ি ছিল, এই দুই বাড়ির মাঝখান বরাবর একটা কুয়া ছিল, আর এই কুয়ার এক পাশে ছিল ছোট ছোট আনারস গাছ, আর এক পাশে ছিল কলা গাছ। ওই সময় ওই কুয়ার পানি দিয়ে সব কাজ করা হতো, খাওয়া দাওয়া হতো। তখন ওনাদের এলাকা ছিল একদম অজো পারাগা, ওখানে ইলেকট্রিসিটি ছিল না। আর তখনকার মতো যে অবস্থা আমরা বর্ণনা করলাম, ওই সময় কিন্তু খুবই অনুন্নত ছিল, এখন তো উন্নত হয়েছে। ওই সময় নাকি প্রত্যেকটা বাড়িতেই একটা করে কুয়া ছিল। এখন আসি মূল ঘটনায়, সময়টা তো আগেই বলেছি 2002 সাল। ওনার দাদি ছিল একজন ধার্মিক লোক এবং খুব ঠান্ডা মেজাজের ভালো মানুষ ছিলেন। সকালবেলা উনি এলাকার ছেলেমেয়েদেরকে আরবি পড়াতেন। ওনার দাদির ছোট ভাই একবার ওনার দাদা বাড়িতে বেড়াতে আসেন সকাল 11টা বা 11:30টার দিকে। আসার পর দাদা দাদির সাথে কিছুক্ষণ গল্প করেন উনি, এরপর বাড়ির চারপাশ দিয়ে উনি হাঁটছেন আর দেখছেন। তো দাদির ছোট ভাই হাঁটতে হাঁটতে ওই কুয়ার কাছে আসেন, হঠাৎ করে দাঁড়িয়ে পড়েন। কুয়ার দিকে নজর দিতেই উনি দেখতে পেলেন কুয়ার ভেতরে দুটো সাপ একসাথে পেঁচিয়ে পানির উপর খেলাধুলা করছে। এটা দেখার পর উনি এই জসিম ভাইয়ের দাদাকে সাথে সাথে ডাক দেন, দাদাও চলে আসেন। তখন দাদা এসে কুয়ার ভিতরে তাকান, বলেন যে কুয়ার ভিতরে তাকাও দুলা ভাই। তখন তাকানোর পর দাদাও দেখেন যে এই অবস্থা, দুটো সাপ কুয়ার পানির উপর খেলাধুলা করছে। তখন এই দাদির যিনি ছোট ভাই বলে যে দুলা ভাই, আপনারা এই কুয়ার পানি খান, যে কুয়ার ভিতরে নাকি সাপ থাকে। এটা শোনার পর এবং নিজের চোখে দেখার পর দাদার মেজাজ গরম হয়ে যায়। দাদার সাথে সাথে ঘর থেকে মাছ ধরার টেটা নিয়ে আসেন এবং কুয়ার উপর থেকে ওই সাপের দিকে তাক করে নিক্ষেপ করেন। টেটাটা সোজা গিয়ে সাপের উপরে পড়ে, একটা সাপের পেটে ওই টেটার একটা শিক ঢুকে যায় আর একটা সাপ পানির নিচে চলে যায়। আর যেটার পেটে ঢুকেছিল সেটাও নড়াচড়া করতে করতে টেটা থেকে ছুটে যায় এবং পানির নিচে চলে যায়। তখন দাদা, এই জসিম ভাইয়ের আব্বু আর ওনার দাদির ছোট ভাই, এই তিনজন মিলে কুয়ার ভিতরে নামে এবং পুরো কুয়ার পানি উপরে তুলে ফেলে, মানে কুয়াটা একদম তারা শেষ দিয়ে ফেলে। পানি তোলার পর দেখা যায় কুয়ার ভিতরে একটা পোকা মাকড়ও নেই, সাপ তো দূরের কথা। দাদা তখন একটু চিন্তিত হয়ে পড়েন আর ভাবেন সাপগুলো গেল কোথায়, কুয়ার ভিতরে তো কোনো ফোঁটাও দেখা যাচ্ছে না, সাপগুলো তাহলে কোন দিক দিয়ে চলে যাবে। তখন এই জসিম ভাইয়ের দাদি আসেন এবং জসিম ভাইয়ের দাদাকে বলেন যে আমার তো বিষয়টা ঠিক বলে মনে হচ্ছে না, কোনো একটা ঝামেলা আছে মনে হয়। তখন দাদির ছোট ভাই বলেন, আরে ধুরাপা, এগুলো কোনো ব্যাপারই না, খামাকো দুলা ভাইকে চিন্তায় ফেলিস না। তখনকার মতো এগুলো ওখানেই শেষ হয়ে যায়। ওই দিন রাত্রেই দাদা ঘুমের মধ্যে স্বপ্নে দেখতে পেলেন একটা বিশাল দেহের কালো অবয়ব। দাদাকে বলছে যে তুই আজকে যে কাজটা করছিস সেটা কি ঠিক করছিস? মোটেও ঠিক করিস নাই, এর মাসুল যে তোকে কিভাবে দিতে হবে আমি নিজেও জানি না, আর তুই তো জানিসই না, অপেক্ষা কর। এই স্বপ্ন দেখার পর দাদার ঘুম ভেঙে যায় আর দাদা ভাবতে থাকে কার আবার কি ক্ষতি করলাম। আবার এটাও ভাবতে থাকে যে ওনাদের বাড়িতে তো আশেপাশে ঝোপ জঙ্গল, অনেক দুষ্ট জিনের বসবাস, হতে পারে এগুলো ওদের কাজ, স্বপ্নে দেখিয়েছে। আর দাদা তো ছিলেন একজন সাহসী মানুষ, কবিরাজ ছিলেন, মানুষের রোগ ব্যাধির ওষুধ বানিয়ে দিতেন গাছগাছালি দিয়ে, আর অনেক ধরনের গাছগাছালির ট্রিটমেন্ট তার জানা ছিল। আর টুকটাক জিনে ধরার কাজ পারতেন, খুব বড় কাজ পারতেন তা না, মানে হালকা পাতলা কাজ আর কি। এরপর দুদিন কেটে যায়, কোনো সমস্যা নেই। ঠিক তার পরের দিন দুপুরে জোহরের আজানের আগে দাদা বাহির থেকে বাড়িতে আসেন এবং এই জসিম ভাইয়ের মাকে জিজ্ঞেস করেন, রাই এই বলে যে জসিম ভাই তো তখন হন নাই, মানে দাদির কথা জিজ্ঞেস করেন আর কি। তখন জসিম ভাইয়ের মা বলেন যে উনি তো ওয়াশরুমে গেছেন। তো দাদা খেয়াল করেন যে দাদি ওয়াশরুম থেকে বের হয়ে বাড়িতে আসেন, মানে ঘরে ঢোকেন, ওয়াশরুমগুলো তো বাড়ির বাইরে আর কি। আর ওনার আচার আচরণ কেমন যেন অদ্ভুত মনে হচ্ছে, দাদার সাথে কোনো কথা বলছেন না, ঘরের এক কোণায় গিয়ে বসে আছেন উনি, মানে দাদি বসে আছেন। তো দাদা দাদিকে বলেন যে কুয়া থেকে পানি উঠাও, গোসল করব, নামাজে যাব। এই বলে উনি ঘর থেকে বের হয়ে ওয়াশরুমের দিকে গিয়েছেন। তো ওয়াশরুম থেকে ফেরার পর দেখেন যে দাদি ঠিক আগের জায়গায় বসে আছে মাথা নিচু করে। তখন দাদা জসিম ভাইয়ের মাকে জিজ্ঞেস করলেন যে সে কি অসুস্থ কিনা। তখন জসিম ভাইয়ের মা বলছেন যে না আব্বা, আমি তো কিছু বলতে পারবো না তো এই বিষয়ে। ওদিকে দাদার মেজাজ কিন্তু অনেক গরম হয়ে গেছে, কারণ দাদিকে নাকি কখনো এই সময় বলতে হতো না দাদার জন্য পানি উঠিয়ে রাখার জন্য কুয়া থেকে, কিন্তু এখনো সে উঠালো না, বলার পরে উঠালো না। দাদার তো মেজাজ গরম হচ্ছে, এটা স্বাভাবিক। এই বিষয়টা বিবেচনা করে জসিম ভাইয়ের মা দাদির কাছে যায়, দাদির শরীরে হাত দিতেই আচমকা হাত সরিয়ে নেয়। আর জসিম ভাইয়ের মা বলেন যে তার শরীর অনেক গরম হয়ে আছে। আর দাদিও মাথা উঠিয়ে যখনই জসিম ভাইয়ের আম্মুর দিকে তাকিয়েছেন, জসিম ভাইয়ের আম্মু জসিম ভাইয়ের দাদির চেহারা দেখে এমন এক চিৎকার দিয়ে ওঠেন যে উনি ওখানে অজ্ঞান হয়ে পড়ে যাবেন, এমন একটা অবস্থা। ওনার এই চিৎকার শুনে দাদা জসিম ভাইয়ের মাকে জিজ্ঞেস করে এই হয়েছে কি। তখন জসিম ভাইয়ের মা বলেন যে দেখুন তো আব্বা, কিছু একটা হয়েছে মার। একথা শুনে দাদা দাদির কাছে যায় এবং গিয়ে দেখতে পান চোখগুলো ভয়াবহ রকমের লাল হয়ে আছে এবং একা একাই বিড়বিড় করে কিছু একটা বলছে। তখন দাদা বুঝতে পারেন যে কোনো সমস্যা হয়েছে হয়তো। দাদির কপালে হাত রেখে কিছু একটা পরে উনি ফু দেন, সাথে সাথে দাদি বেহুশ হয়ে পড়েন। এরপর দাদা নিজেই পানি উঠিয়ে গোসল করে বাড়িতেই নামাজ পড়েন। আর ততক্ষণে এই জসিম ভাইয়ের আব্বাও কাছ থেকে বাড়িতে ফেরত আসেন। আর ওই সময় কিন্তু এই জসিম ভাই উনি ওনার মায়ের পেটে ছিলেন, ওনার মা তখন 9 মাসের প্রেগনেন্ট ছিলেন। সবাই এটাই ভেবেছিল যে জসিম ভাইয়ের দাদির উপর কোনো দুষ্ট জিন ভর করেছে, যাতে করে জসিম ভাইয়ের মায়ের ক্ষতি করতে পারে এবং পেটে থাকা জসিম ভাইকে ক্ষতি করতে পারে, কিন্তু সফল হতে পারে নাই। এই কারণে দাদির উপর ভর করেছে। যাই হোক, এরপর দাদির হুশ আসে, তখন দেখে মনে হয় উনি সুস্থ আছেন, কিন্তু দাদি পেটে হাত দিয়ে দাদাকে বলেন যে আমার পেটের ভিতর কেমন যেন যন্ত্রণা করছে, মনে হচ্ছে আমার পেটের ভিতরে নাড়িভুড়ি মনে হয় ছিঁড়ে গেছে। তখন দাদা দাদিকে পানি পরে দেন খাওয়ার জন্য, দাদি খান, খাওয়ার পর যন্ত্রণা কিছুটা কমে। এদিকে দিন যতই যায় ততই যেন দাদি অসুস্থ হয়ে পড়েন, কোনো কিছু ঠিক মতো খেতে পারেন না, নামাজ পড়তে পারেন না, একদম শুকিয়ে যেতে থাকেন, আর সারাদিন মাথা নিচু করে বসে থাকতেন, আর যেখানে রোদ পড়ত মানে সূর্যের আলো যেখানে পড়ত সেখানে গিয়ে বসে থাকতেন। আর ওই সময় গ্রামে ডাক্তারের এত প্রচলন ছিল না, সবাই ওই স্থানীয় কবিরাজদেরকে দেখাতেন, মানুষ ডাক্তারের কাছে খুব একটা মানে যেতে চাইতেন না, আর একদম অজপারাগত, কে যাবে হসপিটালে ডাক্তারের কাছে, এই চিন্তা করতেন আর কি। আর মানুষ কবিরাজের মাধ্যমে ভেষজ চিকিৎসা নিতে বেশি ভালোবাসতেন আর কি। এই জসিম ভাইয়ের দাদা, কিন্তু জসিম ভাইয়ের দাদিকে অনেক ঔষধ বানিয়ে খাইয়েছে, কিন্তু কোনো ফলাফল আসে না, বরং অবস্থা দিন দিন আরো খারাপ হচ্ছে। তার কয়েকদিন পর এই জসিম ভাইয়ের দাদি এক একাই নাকি বাড়ির থেকে বের হয়ে কোনো একদিকে হেঁটে চলে যেতেন। এমন অবস্থা যখন দেখতে পেলেন জসিম ভাইয়ের দাদা, তখন উনি নিজে নিজেই জসিম ভাইয়ের দাদিকে রুকিয়া করার চেষ্টা করেন। মূলত রুকিয়া করার আগে আগে বোঝার চেষ্টা করলেন সমস্যাটা কি। একটা গোল বৃত্ত এঁকে তার মাঝে দাদিকে বসিয়ে উনি ওনার পদ্ধতিতে জিন হাজির করার চেষ্টা করতে থাকেন। খুব বেশিক্ষণ চেষ্টা করতে হয়নি, হঠাৎ করে দাদির মুখ থেকে পুরুষের কণ্ঠের আওয়াজ বের হতে শুরু করল। তখন দাদা জিজ্ঞেস করলেন, এই তুই কে, ওকে ধরছিস কেন? তখনই দাদির ভিতরে থাকা ওই জিনটা অকথ্য ভাষায় দাদাকে গালি গালা শুরু করলো আর বলল, তুই আমাকে চিনিস নাই, আমি কে? তখন দাদা বলেন, না আমি তো চিনি নাই, বল তুই কে? তখন ওই জিনটা দাদাকে বলে, তুই কিছুদিন আগে একটা স্বপ্ন দেখছিলি, তোর স্বপ্নে আসা সেই জিনটাই আমি। তখন দাদা ওই জিনটাকে জিজ্ঞেস করে, এই তোর নাম কি, আর তোর আমি কি ক্ষতি করছি? তখন ওই জিনটা বলে, আমার নাম হচ্ছে কালী, আর আমি এখানেই থাকি। শুধু আমি না, আমার অনেক বন্ধু বান্ধব আত্মীয় স্বজন এখানে থাকে। আমার মতো তোর বাড়িতে কিন্তু অনেক জিন আছে, কিন্তু আমরা কিন্তু কখনোই তোদেরকে বিরক্ত করি নাই। তখন দাদা বলে, তাহলে এখন বিরক্ত করতেছিস কেন, আর কি ক্ষতি করলাম আমি তোর? তখন ওই জিনটা বলে যে, তুই আমার আগে ক্ষতি করছিস। দাদা বলে, কি ক্ষতি করছি? তখন ওই কালী নামের জিনটা বলে, কিছুদিন আগে সাপ ভেবে টেটা দিয়ে মারছিলি, মনে আছে? ওগুলো সাপ ছিল না রে, ওখানে আমি ছিলাম আর আমার সঙ্গিনী ছিল। সেই টেটার আঘাতে আমার কিছু হয় নাই, কিন্তু আমার সঙ্গিনীর পেটের মধ্যে ঢুকে তার পেটের নাড়িভুড়ি বের হয়ে গেছে, এখন সে মৃত্যুর সাথে লড়াই করছে। তখন রসিম ভাই দাদা বলে, আমি তার ইচ্ছা করে মারি নাই রে, কিন্তু ওই কালী জিন দাদার কোনো কথাই শোনে না, শুধু একটা কথা বলে যায় যাওয়ার সময়, যে আমার সাথে যা হবে, আমার সঙ্গিনীর সাথে যা হবে, তোর সাথে এবং তোর সঙ্গীর সাথে তাই হবে, এর বেশিও হবে না কমও হবে না, এতটুকুই বলে গেলাম, এর থেকে তোর বেশি শাস্তিও দিব না কম শাস্তিও দিব না। এই বলেই দাদির ভেতর থেকে ওই জিনটা চলে যায় আর দাদি সেন্সলেস হয়ে পড়ে যান। ঠিক তার কয়েকদিন পর থেকেই রাতের বেলা দাদা শুনতে পেতেন গভীর রাত্রে বাড়ির পেছনে বাসার ভেতর থেকে কেউ একজন খুব করুণ সুরে কান্না করতেছে। এরকম টানা তিন দিন চলল। এক রাতে এশার নামাজের পর সবাই খাওয়া দাওয়া করে শুয়ে পড়বে, ঠিক তখনই দাদি বললো যে, আমি ওয়াশরুমে যাব। দাদা আবার বলে যে, আমি সাথে যাই। দাদি বলে যে, না যাওয়া লাগবে না, আমি একাই যেতে পারবো, আপনার বাসায় ঘরেই থাকেন। তো ওয়াশরুমটা ছিল ওনাদের বাড়ির পেছনে বাসার আর কাঠের গাছের যে বাগান এর মাঝখানে। তো দাদি সেখানে যান, 10 মিনিট 15 মিনিট আধা ঘন্টা হয়ে যায়, দাদি আর আসে না। তখন এই জসিম ভাইয়ের ছোট ফুপুরও বিয়ে হয়নি, তো উনি আবার জসিম ভাই দাদাকে বলেন, মা তো এখন আসে না, একটু দেখে আসার দরকার না? তখন জসিম ভাই দাদা বলেন যে, তোর বড় বোন কে নিয়ে তুই একটু কুপি নিয়ে যায় দেখ যে কি অবস্থা। তো ওনারা দুজন ওইদিকে যাওয়ার সাথে সাথে এই জসিম ভাইয়ের ছোট ফুপুর চিৎকারে জসিম ভাইয়ের দাদা, জসিম ভাইয়ের মা সহ আশেপাশের যে বাড়ি আছে, ওই যে আরেকটা বাড়ি ছিল, সেই বাড়ির লোকজন বের হয়ে আসছে যে এত জোরে চিৎকার দিয়েছিল জসিম ভাই ছোট ফুপু। এদিকে জসিম ভাই দাদা সেখানে সাথে সাথে যান, যাওয়ার পর যে দৃশ্য দেখেন এটা দেখার জন্য আসলে কেউই প্রস্তুত থাকেন, এটা মর্মান্তিক দৃশ্য ছিল। এলাকার অন্য লোকজন সে দৃশ্য দেখেও কাছে যাওয়ার সাহস পায়নি, এমন একটা মর্মান্তিক দৃশ্য ছিল। ওয়াশরুম থেকে কিছুটা সামনে জসিম ভাইয়ের দাদির দেহটা পড়ে আছে, চোখগুলো খোলা আর পেট ফেটে নাড়ি ভুড়ি বের হয়ে আছে। কারোরের বুঝতে বাকি ছিল না জসিম ভাইয়ের দাদির সাথে কি হয়েছে। জসিম ভাইয়ের দাদি ইন্তেকাল করেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। জসিম ভাইয়ের দাদির কবর দেওয়ার ঠিক তিন দিন পর জসিম ভাইয়ের দাদা স্বপ্নে দেখতে পেলেন সেই কালী নামক জিনটি দাদার কাছে এসেছে এবং দাদাকে বলছে, তোকে তো আমি আগেই বলেছিলাম রে, আমার সাথে যা হবে তোর সাথেই সেই একই জিনিসটাই হবে। আমার সঙ্গিনী যেভাবে মারা গেছে তোর সহধর্মিনী সেভাবেই মারা গেছে। আমি এতটাই ক্ষিপ্ত ছিলাম আমার সঙ্গিনী মারা যাওয়ার পর, আর এতটা দুঃখে ছিলাম যে আমি টানা তিন দিন আমার সঙ্গিনীর শোকে বাসার ভিতরে কান্নাকাটি করছি। আমার কান্নাকাটির শব্দই তোরা শুনছিস। আমি মন খারাপ ছিল দেখে ওই তিন দিন তোর উপর আমি কোনো প্রতিশোধ নেই নেই, আর তোর উপর তো আমি নেব না। আমি যেই কষ্ট পাইছি সেই কষ্টটাই আমি তোকে দেব, তুই যতদিন বেঁচে থাকবি এই কষ্ট নিয়েই থাকবি। আর এই কারণে তোর বউ যখন ওয়াশরুম থেকে বের হয়েছে আমি পা দিয়ে এক পাড়া দিয়ে মেরে ফেলছি, আর এমন ভাবে পাড়া দিছি তোর বউয়ের পেট ফেটে নাড়ি ভুড়ি বের হয়ে গেছে যেভাবে আমার সঙ্গিনীর পেটের নাড়ি ভুড়ি বের হয়ে গেছিল। এখন বোঝ কেমন লাগে কাছের মানুষের চলে যাওয়ার যন্ত্রণা। তোরা তো খালি ভাবিস যে মানুষের কাছের মানুষ চলে গেলেই মানুষ যন্ত্রণায় ভোগে, তাদের বেশি কষ্ট লাগে, মনে রাখিস আমাদেরও লাগে। আমরা যেমনই হই, খারাপ হই ভালো হই, আমাদের কাছের লোক চলে গেলে ঠিক একই রকম যন্ত্রণা আমাদেরও লাগে, কিন্তু সেগুলো তোরা দেখিস না, সেগুলো আমরা তোদেরকে বলি না। সুতরাং সাবধানে থাকিস, এটাই আমার প্রতিশোধ ছিল। এই কথা স্বপ্নের মধ্যে ওই কালী নামের জিনটা বলে। পরবর্তীতে ওই জিনটা নাকি দাদার কাছে আর কখনো আসেনি, তবে দাদাও ক্ষিপ্ত হয়ে ওই জিনটাকে বোতল বন্দি করে অনেক চেষ্টা করেছে, আরো কবিরাজের কাছে গিয়েছে, কিন্তু কোনোভাবে সফল হতে পারে নাই। আর এই ঘটনাটি ওনাদের চানমন্ডল বাড়ির সবারই জানা আছে, আশেপাশের এলাকাগুলোতে ঘটনাটা জানে। দাদি মারা যাওয়ার পর ঠিক 30 দিনের মাথায় এই জসিম ভাইয়ের জন্ম হয়, আর জসিম ভাইয়ের দাদা 2020 সালের ডিসেম্বরের 7 তারিখে স্বাভাবিকভাবে মারা গেছেন। উনি প্রায় 100 বছরের বেশি সময় বেঁচে ছিলেন। ধন্যবাদ জসিম ভাইকে, আপনার দাদির একটি ঘটনা শেয়ার করেছেন, খুব মর্মান্তিক একটি ঘটনা। মর্মান্তিক ঘটনা, আমরা যেহেতু মানুষ আমরা মানুষের উপলব্ধিটা বুঝতে পারি খুব সহজে, আর জিনেরা জিনেদের উপলব্ধিটা বুঝতে পারে, কিন্তু এখানে দুই শ্রেণীর মানুষদের উপলব্ধিটাই আমাদের লিসেনাররা হয়তো বুঝতে পেরেছেন, মানুষ এবং জিনের। এই জন্যই আমরা সব ঘটনার একটা মেসেজ পৌঁছে দিতে চাই। আমাদের অধিকাংশ ঘটনাগুলোতেই দেখা যাচ্ছে যে এইভাবে কোনো প্রাণীকে হঠাৎ করে আঘাত করা, অনেক সময় আমরা রাতের বেলা আঘাত করার কারণে দেখতে পাই যে কোনো ঘটনা ঘটেছে। এবার যেটা হলো এই ঘটনায় দিনের বেলা সাপকে আঘাত করেছে, তার মানে এই ঘটনা আমাদেরকে এই মেসেজটাই দেয় যে অকারণে কোনো প্রাণীকে আঘাত করা ঠিক না। সাপগুলো ওখানে ছিল এটা সত্য, কিন্তু সাপ পানিতে নামলে কিন্তু পানি দূষিত হয়ে যায় না। ক্ষিপ্ত হয়ে এই জসিম ভাইয়ের দাদা ট্যাটা নিয়ে আঘাত করেছিল সাপের গায়ে, আর তার পরবর্তীতে কি হলো সেটা আমরা সকলেই জানি। সুতরাং আমরা দৃঢ়চিত্ত বলতে চাই, দিন হোক রাত হোক যে কোনো সময় হোক, বিনা কারণে আমরা কোনো প্রাণীকে আঘাত করব না। আল্লাহ আমাদেরকে এই আমলটা করার তৌফিক দান করুক। প্রিয় লিসেনার্স, চলুন আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। তবে এখনো যারা আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করেনি তা দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন প্লিজ, আর আমাদের লাইক বাটনটা প্রেস করে দিন। এখন তো অনেকেই শুনছেন, সেই অনুযায়ী কিন্তু আপনারা লাইক দেননি, এই জন্য অনুরোধ করব লাইক বাটনটা জাস্ট প্রেস করে দিন। প্রিয় লিসেনার্স, আমরা অনেক সময় বিভিন্ন ঘটনায় বিভিন্ন হুজুরদের কাছে যেতে দেখি, তারা বিভিন্ন সমস্যা সলভ করতে সহযোগিতা করেন, কিন্তু এই সমস্যাগুলো সলভ করতে গিয়ে অনেকে কিন্তু বড় বড় বিপদে পড়েন। এটা কিন্তু বিভিন্ন ঘটনায় আমরা এটা জেনেছি। আজকে একজন পরহেজগার মহিলার বিপদে পড়ার ঘটনা আমরা জানব। চলুন শুরু করি ঘটনা। এই ঘটনাটি আমাদেরকে পাঠিয়েছেন ইসরাত জাহান, আর ওনার বাড়ি হচ্ছে ঢাকার কেরানীগঞ্জে। তো উনি যেভাবে ঘটনা পাঠিয়েছেন সেভাবেই আপনাদের সামনে উপস্থাপন করব। বলছেন ইসরাত জাহান, আমার দাদি খুবই পরহেজগার এবং ধার্মিক মহিলা। ওনার জন্যই আমাদের পরিবারে আমরা পেয়েছি অনেক অনেক রহস্যময় ঘটনা। আমার দাদি আমার দাদার দ্বিতীয় স্ত্রী। আমার দাদার প্রথম স্ত্রী আমার বড় দাদির 5 সন্তান আর আমার দাদির 8। এই 8 মধ্যে 5 ছেলে 3 মেয়ে। আমার বাবা 4। আমি দ্বিতীয় পক্ষের, মানে হল আমার দাদার দ্বিতীয় স্ত্রীর 4 ছেলের বড় মেয়ে। এবার চলে যাই মূল ঘটনায়। সালটা 1969, স্বাধীনতা যুদ্ধের আগের ঘটনা এটি। তখন আমার দাদির 8 সন্তানের সবারই জন্ম হয়ে গেছে, কিন্তু সবাই ছিল ছোট। আমার দাদির বড় ছেলের নাম ছিল সালাম, তাই সবাই আমার দাদিকে সালামের মা বলেই ডাকত। একদিন গ্রামে একটা বিয়ের দাওয়াত আসলো, পরিচিত কোনো এক প্রতিবেশীর ছেলের বিয়ে। আগের বিয়েগুলোতে কোনো কাজের লোক বাইরে থেকে আনা হতো না, আত্মীয় স্বজনদের দাওয়াত করলে তারা এসেই হাতে হাতে সব কাজ করে দিতেন। ওই সুবাদেই আমার দাদি সকাল সকাল চলে যান বিয়ে বাড়িতে। সারাদিন কাজ হলো, বরযাত্রী বের হলো দুপুরে। বিয়েটা ছিল কিছুটা দূরের গ্রামের, যেতে যেতে তাদের একটু সময় লেগে গেল। আর আগে বিয়েতে সব সময় পুরুষরাই যেতেন, মহিলারা খুবই কম যেত। বিয়ে সম্পন্ন করতে বিকেল হলো আর বউ নিয়ে রওনা হতে হতে সন্ধ্যার কাছাকাছি হয়ে গেল। বরযাত্রী বউকে পালকিতে নিয়ে রওনা দিল। আগে তো পালকিতে বউকে নিয়ে আসা হতো। বাড়িতে পৌঁছাতে পৌঁছাতে তাদের মাগরিবের সময় পার হয়ে গেল, আর ওই সময় তারা শুনতে পেলেন ডাকাত নাকি গ্রামে প্রবেশ করেছে। আগেই বলে রাখি, আগে বিয়ে শাদী হলে ডাকাত দল ফাঁদ পেতে রাখতেন বউয়ের সাথের অলংকার নেয়ার জন্য। বরযাত্রী যখন ডাকাতের আসার কথা শুনতে পেলেন তারা সবাই ভয় পেয়ে গেলেন। এখন ভাবছেন তারা নতুন বউকে নিয়ে কিভাবে বাড়ির ভেতরে ঢুকবেন, পথে যদি আক্রমণ করে। তারা বাড়ির বাইরের রাস্তায় ছিলেন, মানে বাড়ি থেকে কিছুটা দূরে। তখন তাদের মধ্যে একজন বলে উঠল, আমরা বাড়ির পেছনের পথ দিয়ে বউকে লুকিয়ে বাড়ির অন্য কোনো একটা ঘরে নিয়ে রাখব, বিভিন্ন তথ্য উপাত্ত সংগ্রহ করব, পরিস্থিতি স্বাভাবিক হলে মূল ঘরে নিয়ে আসব। তখন তারা বউকে নিয়ে বাড়ির পেছনের দিক দিয়ে যাত্রা শুরু করে। বাড়ির পেছনের দিক দিয়ে ছিল পুরাতন একটা ওয়াশরুম, যা কেউ ব্যবহার করত না। বউকে নিয়ে ওই দিক দিয়েই যেতে হবে, আর ততক্ষণ তো অন্ধকার হয়ে গেছে। নতুন বউকে ওই দিক দিয়ে নিয়ে কোনো এক ঘরে বসিয়ে রাখা হলো, আর বাড়ির অন্য সদস্যরা ডাকাত কোথায় আসলো সেই তথ্য নেয়ার জন্য চলে গেল। কিছুক্ষণ পর তারা যখন বুঝতে পারল ডাকাত চলে গেছে, তারা সবাই মিলে নতুন বউকে তার নিজ ঘরে নিয়ে যেতে আসলো। উপস্থিত কিছু মহিলা ঘরে প্রবেশের সাথে সাথে তারা তো অবাক। তারা দেখল নতুন বউ অস্বাভাবিক আচরণ শুরু করেছে, চুল এলোমেলো, চোখ লাল, তার কণ্ঠ পুরাই চেঞ্জ, আর সবাইকে খুব খারাপভাবে গালিগালাজ করছে ওই নতুন বউ। উপস্থিত মহিলার অবস্থা বেগতিক দেখে বাড়ির অন্য পুরুষ সদস্যদেরকে ডেকে নিয়ে আসলো। পুরুষ সদস্যরা এসে একই রকম অবস্থা দেখল। এখন তাদের মধ্যে কেউ কেউ বলছে বউকে জিনে আসর করেছে, আবার কেউ কেউ বলছে বউয়ের কোন রোগ আছে। মেয়ে বাড়ির লোক আমাদের কাছে তথ্য গোপন করে বিয়ে দিয়েছে, তারা মোটেও ভালো কাজ করেন নাই, এইসব আর কি। কিন্তু তার চালচলন কোনোভাবেই অসুস্থ মানুষের মতো ছিল না আগে, তাই বেশিরভাগ মানুষই বলতে লাগল শেষমেশ জিন ঘটিত সমস্যা ওয়ালা বউকে নিয়ে আসা হয়েছে, এখন আর উপায় কি। এদিকে বাড়িতে অনেক মেহমান আর এই ব্যাপারটা নিয়ে অনেক বেশি কানাঘোষা শুরু হয়ে গেল। বউ যে রুমে ছিল সেই রুমের আশেপাশে কোনো মানুষ গেলেই পাগলামি শুরু করে নতুন বউ। হঠাৎ করে উপস্থিত মেহমানদের একজন বলে উঠল, এই তোমরা সালামের মাকে ডাকো, সালামের মা কই? আমার দাদি কিন্তু জিন ছাড়াতে পারতেন, আর আল্লাহ তাআলা তাকে একটা অদ্ভুত ক্ষমতা দিয়েছিলেন, তিনি অনেক সময় অশরীরদেরকে দেখতে পেতেন আর কবিরাজি ঝাড়ফুঁকো করতে পারতেন। সে এমন পর্দা করতেন যে তার কণ্ঠ কোনো পুরুষ মানুষ শুনতেন না। এবার ফিরে আসি আবার সে বিয়ে বাড়ির ঘটনায়। এখন সবাই সালামের মাকে খুঁজছে, সে কই, কোথায় গেল, এই ধরনের খোঁজ খবর চলছে। আর আমার দাদি কিন্তু বিয়ে বাড়িতেই ছিলেন, কারণ ডাকাতের হইচইতে তিনি ওই বিয়ে বাড়ি থেকে নিজ বাড়িতে ফিরতে পারেননি। তিনি এসেছিলেন আমার ছোট চাচা এবং আমার ছোট ফুপুকে নিয়ে। তার ছোট দুটো ছেলে মেয়েকে নিয়ে আসার পর বাকিদেরকে বাড়িতেই রেখে এসেছিলেন। সবাই তাকে গিয়ে ধরল আর বলল সব কথা। এখন দাদি বউয়ের ঘরে আসবে কিভাবে, বউ তো অন্য ঘরে আর দাদি অন্য ঘরে রয়েছেন, মানে হলো এক ভিটা থেকে অন্য ভিটা। বাড়িতে পুরুষ মানুষ আছে অনেক, বাড়িতে সকল মহিলারা ছিল তারা তাদের ঘর থেকে নিজেদের পরনের কাপড় এক্সট্রা যেগুলো ছিল সেগুলো নিয়ে আসলো, দুই থেকে চারটা কাপড় লম্বা করে টানিয়ে দিল, আর আমার দাদিকে বউয়ের ঘরে যেতে পথ করে দিল। তার মানে হচ্ছে এক পাশে পথ করে দিল, অন্য পাশে পুরুষ মানুষটা ছিল, যাতে করে অন্যরা দেখতে না পায়, বিশেষ করে পুরুষ মানুষরা এই পথ দিয়ে কে গেল দেখতে না পায়। এটাই পর্দার একটা সিস্টেম করা হলো। তখন দাদি গেলেন সেখানে, যাওয়ার পর দাদি সাথে সাথেই বুঝে ফেললেন যে এটা কোনো রোগ না, এটা অন্য কিছু। তিনি পানি পড়া দিলেন, তেল পড়া দিলেন, তাকে মালিশ করলেন, ঝাড়ফুঁক করলেন, তখনও ওই বউটা শান্তই ছিল, কোনোরকম চিৎকার চেঁচামেচি করেনি। কিছুক্ষণ পর বউটা ঘুমিয়ে পড়ল আর আমার দাদি তাকে অন্য ঘরে নিয়ে যেতে বললেন বাড়ির মহিলাদেরকে। এরপর দাদিকে যখন মহিলারা জিজ্ঞেস করলো কি হয়েছিল, দাদি বলল বউকে বাড়িতে প্রবেশ করানোর সময় এই পুরনো ওয়াশরুমের পাশ দিয়ে আনা হয়েছিল, আর ওই ওয়াশরুমের কাছে ছিল সাতটি খারাপ শ্রেণীর জিন, এটা পিশাচ শ্রেণীর জিন। তারা বউয়ের শাড়ি থেকে কাঁচা হলুদের ঘ্রাণ পেয়ে বউকে ধরে বসেছে। তবে আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ এখন আর কোনো সমস্যা নেই। ঠিকই বউয়ের আর অন্য কোনো রকমের অস্বাভাবিক কোনো আচরণ লক্ষ্য করা গেল না বউ ঘুম থেকে ওঠার পরেও। এখন আমার দাদি তো বাড়ি যেতে চাইছে, কিন্তু বিয়ে বাড়ির লোকজন তাকে সেই রাতে যেতে মানা করে আর বলে ভোর হলে চলে যেতে, কারণ তখন রাত প্রায় 9টা বেজে গেছে। ওই সময় মানে 1969 সালে রাত 9টা মানে কিন্তু অনেক রাত, এসার আজানও হয়ে গিয়েছিল, নামাজও হয়ে গিয়েছিল সেই সময়। তো দাদি দেখলেন এত রাতে দুটো বাচ্চা নিয়ে উনি যেতে পারবেন না, তাই তিনি থেকেই গেলেন, আর লোকদেরও অনুরোধ ছিল, এটা উনি ফেলতে পারলেন না। আমার দাদি নিয়মিত তাহাজ্জুদের সালাত আদায় করতেন, ওই দিন তিনি তাহাজ্জুদ পড়ার জন্য ওঠেন, কিন্তু অন্য দিনের তুলনায় ওই দিন একটু আগেই ওঠেন। উঠে তিনি বিয়ে বাড়ির একজন মহিলাকে ডাক দেন আর বলেন আমি নামাজ পড়ে চলে যাব আমার বাসায়। যেই মহিলাকে উনি ডাক দেন তিনি ঘুমের ঘোরে মনে করেছেন ফজরের নামাজ পড়ে যাওয়ার কথা বলেছিলেন, তাই তিনি ঘুমের মধ্যে হু বলে একটা শব্দ করে আবার ঘুমিয়ে পড়েন। দাদি ওঠেন, তাহাজ্জুদের সালাত আদায় করেন, তাহাজ্জুদের সালাত শেষ করার পর তখন উনি রওনা দেওয়ার চিন্তা করছিলেন, তখনও কিন্তু ফজর আজান হয়নি। আমার দাদি তার সকল সন্তানদেরকে অনেক আদর করতেন, অন্য বাচ্চারা বাড়িতে থাকার কারণে তিনি বাড়িতে যাওয়ার জন্য অনেক অস্থির হয়েছিলেন, তাই ফজরের আজানের অপেক্ষা না করেই তিনি বের হয়ে যান ওই বাড়ি থেকে। ওই বাড়ি থেকে দাদি নিজ বাড়িতে যাওয়া শুরু করেন, আর ওনার বাড়িতে যেতে লাগত 15 মিনিটের মতো পায়ে হেঁটে। দাদি হাঁটছিলেন তার এক ছেলে কোলে এবং আর এক মেয়েকে হাত ধরে নিয়ে হেঁটে যাচ্ছিলেন। বাড়ি যেতে পথে একটা রেল লাইন পড়ে, দাদি রেল লাইনের উপর দিয়ে হাঁটছিলেন। কিছুক্ষণ পর দাদি টের পেলেন যে তার পিছনে কিছু একটা আছে, না একটা না অনেকগুলো, মানুষ না খারাপ কিছু, এটা দাদি ভাবছেন, কিন্তু বুঝতে পারছেন যে এটা খারাপ কিছুই হবে। দাদি উচ্চ শব্দে দোয়া পড়া শুরু করেন, তার দ্রুত হেঁটে বাড়ির দিকে যাচ্ছেন। হঠাৎ তিনি দেখেন 7টা পিশাচ। এই 7টা পিশাচ তার কোলের বাচ্চাকে ছিনিয়ে নিতে যাচ্ছে, কিন্তু রেললাইনের মাঝখানে অবস্থান করছেন, ওরা রেললাইনের অন্য প্রান্তে অবস্থান করছে, মানে রেলের যেই লোহা সেই লোহার পাশে। যখন কোলের বাচ্চাকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করছিল ওরা, তখন দাদি কি করলেন, কোলের বাচ্চাকে কোলের এক পাশ থেকে অন্য পাশে নিলেন। আর পিশাচগুলো ছিল তার বিপরীতে, পিশাচগুলো আবার কি করল, বাচ্চা যেই দিকে কোলে নিল আবার সেই দিকে আসে। দাদি আবার ঘুরিয়ে অন্য পাশের কোলে নিলেন, পিশাচগুলো আবার ওই পাশে গেল, কিন্তু পিশাচগুলো দাদিকে স্পর্শ করতে পারছিলেন না, কারণ দাদি দোয়া পড়ছিলেন এবং শরীর বন্ধ করে রেখেছিলেন। ওই সময় যেই বাচ্চাটা হেঁটে যাচ্ছিল সে তেমন কিছু দেখছিল না, কিন্তু দাদি দেখছিল এগুলো। পিশাচগুলো এভাবে দাদির পিছু নেয়। দাদি রেললাইন থেকে পরে নেমে আসেন, নিজের বাড়ির কাছে আসেন, কিন্তু তার বাড়িও বন্ধ থাকার কারণে ওই পিশাচগুলো বাড়ির ভেতরে প্রবেশ করতে পারল না। দাদি ঘরে চলে গেলেন আর কাউকে কিছু বললেন না। আর ওই রাত্রেই, তখন তো প্রায় ভোর হয়ে যাওয়ার মতো অবস্থা, যদিও তখনও ফজরের আজান দেয়নি, কিন্তু ওই সময় তার দুই বাচ্চাকে গোসল করালেন, নিজেও গোসল করলেন, ততক্ষণে অবশ্য ফজরের আজান হয়ে গেছে। দাদি ফজরের সালাত আদায় করলেন আর তার দৈনন্দিন কাজ শুরু করে দিলেন। ওই দিন কোনো রকম সমস্যা হল না, সারাদিন ভালোই কাটল। সন্ধ্যায় মাগরিবের আজান হল, দাদি আজান শেষে চাপকলে যাবেন ওযু করার জন্য। ঘর থেকে বের হবেন ঠিক ওই সময় তিনি একটা আওয়াজ শোনেন। আওয়াজটা কিছুটা মনে হচ্ছে কুকুর যদি খাবারের দিকে তাকে গরগর শব্দ করে ঠিক তেমন, আর একটা কুকুর না, মনে হচ্ছে কয়েকটি কুকুর একসাথে আওয়াজ করছে, কিন্তু আলাদা আলাদা স্থানে। কিন্তু দাদি আশেপাশে কিছুই দেখতে পারছিলেন না, তিনি আবার ভালো করে দেখেন। ওই সময় তো আর টর্চ লাইট ছিল না যে লাইট জ্বালিয়ে দেখবেন, তিনি খালি চোখেই দেখার চেষ্টা করছিলেন কিন্তু কিছুই দেখতে পারছিলেন না। আর কিছুক্ষণ পর দাদি দাঁড়ালেন এবং উঠোনে নেমে দেখার চেষ্টা করলেন, কিন্তু না কিছুই দেখতে পারলেন না। এরপর ফজরের আজান হলে তার কয়েক মিনিট পর একটু হালকা আলো আকাশে দেখা যায়। একটা কথা বলা হয়নি, আমার দাদা তখন মারা গেছেন, আমার ছোট চাচা জন্ম নেয়ার 2 মাসের মধ্যেই দাদা মারা যান, দাদি তখন একাই ছিলেন। যাই হোক, দাদি এইবার আবার দেখার চেষ্টা করে আওয়াজ কোথা থেকে আসে। দাদির বাড়ির আশেপাশে অনেক বড় বড় গাছ ছিল, যেমন নারকেল গাছ, আম গাছ, বিভিন্ন ধরনের অনেক গাছ ছিল, বড় বড় সেগুলো অনেক বড়। আর ওই গ্রামে গাছ আসলে অনেক বেশি ছিল, আর ওই সময় তো গ্রামে মানুষ গাছ পারতপক্ষে কাটত না। তো দাদি দেখেন গাছের মধ্যে ওই পিশাচগুলোর মতো কিছু একটা বসে আছে। উনি শিওর হলেন এগুলো পিশাচই হবে, এবং একটা গাছে একটা পিশাচ বসে বসে ওই শব্দ করছে, সেই গরগর শব্দ যেটা সারা রাত ধরে করেছে, সন্ধ্যার পরেও করেছে, আবার রাতের বেলাও করেছে, এখনো করছে। তো দাদি যখন বুঝতে পারলেন যে আওয়াজটা ওই দিক থেকে আসছে, আর এটাও দেখলেন অন্য আর একটা দিক থেকেও আওয়াজ আসছে, তিনি ঘাড় ঘুরিয়ে দেখেন অন্য আরেকটা গাছে আরেকটা পিশাচ বসে আছে। এইভাবে দাদি সাতটি পিশাচকেই দেখতে পান। এইবার দাদি বুঝে ফেলেন ওই পিশাচগুলো তার পিছু নিয়েছে। দাদি ওই দিনের বাড়ি থেকে বের হন না, সারাদিন যায়, রাত হয়। আমার বড় ফুপু তখন তিনি বিয়ের উপযুক্ত একটা মেয়ে, খাবার খেয়ে যখন এটো ময়লা পানি ঘর থেকে ফেলতে উঠোনের কাছে আসেন তখন তার চোখ যায় একটা গাছের দিকে। তিনি দেখেন খুব লোমশ একটা মুখ তার দিকে গাছ থেকে উঁকি দিচ্ছে। উনি তো দেখে ও মা গো বলে দৌড়ে ঘরে চলে আসেন। পরের দিন আবার সন্ধ্যায় আমার মেজ ফুপু কলে যায় পানি আনতে, তারও চোখ পড়ে একটি গাছের দিকে। তিনি দেখেন একটা লোমশ হাত একটা হাতে ঝুলে আছে, বানর তো দুই হাতে ঝুলে মাঝে মাঝে, আবার এক হাতেও ঝুলে, ঠিক ওই জিনিসটা এক হাতে ঝুলে আছে আর তাকে ডাকছে, তার নাম ধরে ডাকছে। কোনো প্রাণী হলে তো মানুষকে নাম ধরে ডাকবে না, কোনো প্রাণী তো কথা বলতে পারে না। আমার ওই ফুপুও ভয় পায়, মানে মেজ ফুপু প্রচন্ড ভয় পায়, উনিও দৌড়িয়ে ঘরে চলে আসে আর চিৎকার চেঁচামেচি শুরু করে। আসলে সন্ধ্যার পর থেকে নিয়ে সকাল পর্যন্ত যেই ঘর থেকে বের হচ্ছিল কোনো না কোনো কাজে, ওই পিশাচগুলো আওয়াজ করে তাকে ভয় দেখানোর চেষ্টা করছিল এবং সশরীরে এসে দেখা দিচ্ছিল। এইভাবে চার পাঁচ দিন কেটে যায়। এদিকে আমার মেজ চাচা জানতো না এই ব্যাপারটা, তিনি একটা গাছে ওঠে ডাব পাড়ার জন্য দিনের বেলা। তো উনি ফিল করে যে উনি যখন গাছে উঠেছেন হঠাৎ করে একটা লোমশ হাত তাকে ধাক্কা দিয়ে গাছ থেকে মাটিতে ফেলে দেয়। গাছটা বেশি বড় ছিল না, কিন্তু উনি মাটিতে পড়ে গিয়ে খুবই আহত হন, পা ছুলে যায়, হাত ছুলে যায়, শরীর বিভিন্ন অংশে ছুলে গেলেও কোনো জায়গা ভেঙে যায়নি। আল্লাহর রসের সহমতে ওই যাত্রায় বড় কিছু হয়নি। দাদি ভাবতে থাকেন এগুলোকে কিভাবে তাড়াব। তিনি যে রিচুয়ালগুলো জানতেন, রুকিয়াগুলো জানতেন, তাহাজ্জুদের সালাত আদায় করে সেই দোয়াগুলো পড়ছিলেন, কিন্তু কিছুতেই ওগুলো যাচ্ছিল না। এগুলো কারো ক্ষতিও করছিল না সরাসরি, আবার চলেও যাচ্ছিল না, কিন্তু বাড়ির সকলকে বিভিন্নভাবে ভয় দেখাচ্ছিল। ওই গ্রামে আরেকজন মহিলা ছিলেন যিনি কিনা আমার দাদির মতো কবিরাজি করতে পারতেন, তবে তিনি আমার দাদির থেকেও আরো অনেক বেশি জ্ঞানের অধিকারী ছিলেন। আমার দাদি তার কাছে যান দিনের বেলা এবং সবকিছু খুলে বলেন। তিনি আমার দাদিকে সাতটা দোয়া লিখে দিয়েছিলেন সাতটা কাগজে, এবং সাতটি গাছের নিচে ওই দোয়াগুলো পুঁতে দিতে বলেছিলেন। দাদি দোয়া পড়ে তার শরীর বন্ধ করে সাতটি গাছের নিচে তাবিজগুলো, মানে ওই দোয়াগুলো পুঁতে দিয়েছিলেন। এরপর ওই সাতটি পিশাচ আর কখনো বাড়ির আশেপাশে থাকেনি। আসলে পিশাচগুলো দাদিকে বিরক্ত করার জন্য এসেছিল, কারণ তারা ওই নতুন বউকে ধরেছিল, কিন্তু দাদির জন্য ওই নতুন বউকে আর কোনো ক্ষতি করতে পারে নাই এবং ওই নতুন বউয়ের আর কাছেও যেতে পারেনি। এই জন্য দাদির উপর প্রতিশোধ নেওয়ার জন্য বিরক্ত শুরু করেছিল, কিন্তু বড় ধরনের কোনো ক্ষতি করতে পারেনি। এটি ছিল ঘটনা। ধন্যবাদ ইস্টার জাহান আপুকে, আপনার দাদির সাথে ঘটে যাওয়া একটি ঘটনা আমাদেরকে জানিয়েছেন। শুধু আপনার দাদির সাথে না, আপনার দাদির পরিবারের আরো অনেকেই এই ভয়ানক জিনিসগুলো দেখেছিলেন। আসলে এখানে ব্যাপারটা হলো যে যারা এই টাইপের কাজ করেন, রুকিয়ার কাজগুলো করেন, বিশেষ করে জিন সংক্রান্ত কাজগুলো, তাদের উপর কিন্তু এগুলোর একটা প্রভাব থাকে, আমরা সেগুলো বুঝতে পারি না। আমার পরিচিত এরকম বেশ কয়েকজন আছেন যারা এই কাজ করতে গিয়েও শেষ পর্যন্ত এই কাজ ছেড়ে দিয়েছিলেন, কারণ সন্তান সন্ততির উপর এর একটা মারাত্মক প্রভাব পড়ে, শেষ পর্যন্ত এগুলো ছেড়ে দিতে বাধ্য হয়েছিলেন। সাধারণ ঝাড়ফুঁক করতেন, কিন্তু জিনে ধরা কোনো রোগীর ট্রিটমেন্ট করতেন না। প্রিয় লিসেনার্স, আশা করছি ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। চলুন আমরা চলে যাব আমাদের 86 নং এপিসোডের শেষ ঘটনায়। প্রিয় লিসেনার্স, চলে এলাম আমাদের 86 নং এপিসোডের ষষ্ঠ এবং শেষ ঘটনায়। এখন যে ঘটনাটি আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, এই ঘটনাটি আমাদেরকে পাঠিয়েছেন একজন রেমিটেন্স যোদ্ধা ভাই, সৌদি আরব প্রবাসী। ওনার নাম হচ্ছে মুজাহিদ। ওনার বাড়ি যে এলাকাতে, ওই এলাকাতে আমি গিয়েছিলাম, এমন দুর্গম এক উপজেলা সুনামগঞ্জ, যেটা জেলা সদর, এখান থেকে সরাসরি আপনি গাড়ি নিয়ে সেখানে যেতে পারবেন না। সুনামগঞ্জের যেই উপজেলাগুলো সরাসরি সড়ক পথে যাওয়া যায় না, মাঝখানে নদী অতিক্রম করতে হয়, এটা এমনই এক উপজেলা। উপজেলার নাম হচ্ছে দোয়ারা বাজার। অথবা ছাতক দিয়ে সরাসরি দোয়ারা বাজার যাওয়া যায় কিনা আমি ঠিক জানি না, তবে সুনামগঞ্জ সদর থেকে আমরা যেতে পারিনি, ভেঙে ভেঙে যেতে হয় সেখানে। তো এই দোয়ারা বাজার উপজেলার বগলা বাজার ইউনিয়নের বাগমারা গ্রাম হচ্ছে এই মুজাহিদ ভাইয়ের বাড়ি। আর বাগমারা গ্রামের একটা অংশ হল পশ্চিমপাড়া, পশ্চিমপাড়াতে ওনাদের আবাসস্থল বা পৈতৃক নিবাস আর কি। তো ঘটনাটি ঘটে ওনার এক মামার সাথে, প্রতিবেশী মামা। সময়কাল 1980 থেকে 85 সাল এরকম হবে, মধ্যবর্তী কোন একটি সময়। ওই সময় ওই মামার বয়স ছিল 23 কি 24 বছর বা এর আশেপাশে। খুব তাগড়া একজন যুবক ছিলেন, গ্রামের মানুষ খুব সাহসী, কৃষিকাজ করতেন এবং খুবই সুঠামদেহি, যেটা এখনো ওনাকে দেখলে বোঝা যায় বলে মুজাহিদ ভাই আমাদেরকে জানিয়েছেন। যারা ব্যায়াম করে সিক্স প্যাক তৈরি করে বডিকে, অনেকটা ওই রকম ছিল ন্যাচারালি ওনার বডিটা। তাহলে বুঝতেই পারছেন যে কি পরিমাণ পরিশ্রম উনি করতেন এবং আল্লাহ তাআলা ওনাকে এই জিনিসটা দান করেছিলেন। তো ওনার একদম শেষ, মানে অনেকের হয় না ফ্যামিলিতে যে ছয়টা ভাইয়ের পরে আর একটা ভাই হয় বা পাঁচটা ভাইয়ের ভাই বোনের পরে একটা ভাই হয়, মানে শেষ যে হয় আর কি, সে ছোট থাকে, সবার আদরের থাকে। তো ওনার একটা ছোট ভাই ছিল। রাত আনুমানিক 8টা 9টা, এই 1980-85 সাল, তার উপর আবার একদম অজপাড়া গাছ, সেখানে 8টা 9টা মানে কিন্তু অনেক রাত, সন্ধ্যার পরে যেখানে মানুষজন ঘুমিয়ে যায় সেখানে, ওই সময়ে হঠাৎ করে ওনার ছোট ভাই ঘুম থেকে জেগে উঠে বায়না ধরে সে আখ খাবে, মানে যেটা আমাদের ফরিদপুর অঞ্চলে কুশোর বলি, তো সে আখ খাবে। এখন আখ এত রাত্রে কোথা থেকে আনবেন? আখ ওনাদের এলাকাতে চাষাবাদ হতো। আর ওনাদের এলাকায় একজন ব্যক্তি আছেন, এখনো আছেন, উনি নাম হলো জিয়াউল হক। উনি যে আখগুলো চাষ করতেন, আল্লাহর অশেষ রহমতে ওনার চাষ করা আখগুলো অন্য সবার আখের থেকে নাকি অনেক মিষ্টি, এবং এখনো উনি আখ চাষ করেন, এখনো ওনার আখগুলো ওরকমই, মানে গুণাগুণ আল্লাহর রহমতে ধরে আছে আর কি। তো এই মুজাহিদ ভাইয়ের মামার যিনি বাবা, উনি বলেন যে এই মুজাহিদ যা ওই জিয়ার বাড়ি থেকে আখ নিয়ে আয় তো ছোট ভাইয়ের জন্য, এখন কান্নাকাটি করছে এত রাত্রে, কি করা যাবে। এখন মুজাহিদ ভাই কি করছেন, ওনার তো লুঙ্গি পরাই ছিল, উপরে একটা শার্ট পরেন, আর 3 ব্যাটারির একটা টর্চ লাইট নেন, টর্চ লাইটটা কোমরের পেছনে মানে গুজে রাখেন আর কি। চাঁদের আলো ভালোই ছিল। আর ওই জিয়াউল হকের বাড়ি কিন্তু ওনার বাড়ির একদম কাছাকাছি, মাঝখানে একটা মাঠের মতো আছে, একটা আইল আছে, ওই আইল দিয়ে যেতে হয়, মানে ওখানে ফসল চাষ হয়। কিন্তু এই বাড়ি থেকে ওই বাড়ি দেখা যায়, জোরে জোরে কথা বললে একে অন্যের কথা শুনতে পারেন, মানে এমন একটা অবস্থা আর কি। তো উনি বের হয়েছেন, গ্রামের লোকজন বাইরে কোথাও বের হলেই রাতের বেলা টর্চ লাইট নিয়ে বের হন। আর ওই সময় কিন্তু ব্যাটারি চালিত টর্চ লাইট তো খুব প্রয়োজন ছাড়া মানুষ টর্চ লাইট জ্বালাতো না, কারণ ব্যাটারির দামও বেশি। আর ওই দুর্গম এলাকাতে একদম অজপাড়া গা, সেখানে ব্যাটারি পাওয়াটাও একটু কঠিন হয়, জন্য প্রয়োজন ছাড়া ওনার টর্চ লাইট জ্বালাতেন না, মানে ব্যাটারিটা সেভ করার জন্য। তো উনি ব্যাটারিটা কোমরে গুঁজে রওনা দিয়েছেন ওইদিকে। তো বাসার থেকে বের হয়ে ওই আইল দিয়ে আগাচ্ছেন, ওই আইলের কিন্তু সাইডে কিছু কিছু গাছ হয়ে গিয়েছিল, মানে গাছের ওই পাশে আবার ক্ষেত আর কি, দুই পাশে ক্ষেত আর কি। উনি আগাচ্ছেন, হঠাৎ করে ওনার কানে গানের আওয়াজ ভেসে আসে। উনি দেখতে পান সামনে 7-8 বছর বয়সে একটা ছেলে হাফ প্যান্ট পরা, খালি গায়ে অশ্লীল গান গেতে গেতে হেঁটে আসছে, মানে খুবই অশ্লীল তার মানে বাক্য, এমন গান। উনি তো এটা শুনে খুবই অবাক হন যে এই কোন বাড়ির ছেলে রে, এত রাত্রে এই ধরনের বাজে গান গাইতে গাইতে এদিক দিয়ে এগিয়ে আসছে। উনি টর্চ লাইট মারেন নাই, তো উনি ওই ছেলেটাকে দেখার জন্য দাঁড়িয়ে যান। আর দূরে ওই ছেলেটা যে হেঁটে আসছে, সেও এই মামাকে দেখে দাঁড়িয়ে যান। দুইজনের মধ্যে ডিস্টেন্স ছিল প্রায় 20-25 হাতের মতো। এখন এই মামা জিজ্ঞেস করছে, এই স্যাংরা, এই তুই কোন বাড়ির ছেলে, এত রাত্রে তুই এরকম বাজে গান গাইতে গাইতে যাচ্ছিস, তোর সাহস তো কম না, ফাজিল কোথাকার, এইভাবে বকাঝোকা করছে, এই এই ধরনের শব্দ ইউজ করে। এদিকে কি হয়, ওই ছেলেটা বলে ওঠে, ওই আমার গান আমি গাই, তাহলে তোর কি তোর বাপের কি। এই কথা শোনার সাথে সাথে মামার মেজাজ গেছে গরম হয়ে, কেননা এতটুকু একটা ছোট ছেলে, সে তাকে তুই তুগারি করছে, তারপর আবার এই ধরনের বাক্য ইউজ করেছে, মেজাজ গরম হওয়াটাই স্বাভাবিক। তো উনি কিন্তু টর্চ লাইট জ্বালান নাই, মানে জ্বালানোর প্রয়োজনও হয় নাই, উনি তো দেখতেই পাচ্ছিলেন সবকিছু। তো উনি এগিয়ে গিয়ে, ওনার মোটামুটি শরীর তো শক্তি ভালোই ছিল, তারপর মানে একটা ভালো মানের একটা থাপ্পড় বসিয়ে দেন আর কি ওই ছেলের গালে, ঠাস করে এমন একটা চর মেরেছেন যে ওই চরে কিন্তু যে কোনো বাচ্চা তিন হাত দূরে ছিটকে পড়ার কথা। কিন্তু ওই মামা দেখেন ওই বাচ্চাটা দিব্যি ঠায় দাঁড়িয়ে আছে, আর চর যে মেরেছেন মুখে তো হার আছে, চর মারার পরে কিন্তু বোঝা যায় হাড়ের সাথে তো হাতের একটা টাচ হয়, মানে অনুভূত হয় যায় মুখের হাড়টা। মামার কাছে মনে হলো যে এটা পুরো একটা নরম মাংসের দলা, মানে উনি যেখানে চর মেরেছেন এটা পুরো দস্তুর একটা মাংসের দলার মতো, ওখানে কোনো হাড় নাই। আর উনি যেহেতু এখন কাছে চলে এসেছেন, উনি খেয়াল করেন যে এই যে বাচ্চা ছেলেটা, এই বাচ্চার চেহারা উনি দেখতে পাচ্ছেন না, তার পুরো বডি দেখা গেল চেহারাটা মনে হচ্ছে একদম নিকোষ কালো অন্ধকার হয়ে আছে, কোথায় তার চোখ, কোথায় তার নাক, কোথায় তার মুখ, কিছুই দেখা যাচ্ছে না। তো চর খাওয়ার পর হয় কি, ওই যে বাচ্চা ছেলেটা সে আস্তে আস্তে নিজের শরীরটাকে বড় করতে থাকে, তখন মামা বুঝতে পারেন যে অবস্থা তো বেগতিক, এটা তো স্বাভাবিক কিছু না। কিন্তু অল্প সময়ের মধ্যেই নিজের শরীরের আকার বড় করে সাথে সাথে ওই অবয়বটা মামার গলা চেপে ধরে, গলা চেপে ধরে এবং মেরে ফেলবে এমন একটা অবস্থা। মামা তো গ্রামের ছেলে, উনি জানতেন যে এই টাইপের বিপদে যদি কখনো কেউ পড়ে, বাঁচার জন্য তখন তাকে চ্যালেঞ্জ করতে হয়, যাই তুই আমাকে এভাবে মারিস না, পারলে আমার সাথে যুদ্ধ কর, আয় আমরা কুস্তি করি। তখন নাকি ওরা কুস্তি করা শুরু করে, মামার তখন ওই সিচুয়েশনে ওই বিষয়টা মাথায় আসে, তখন মামা বলে যে তুই আমাকে এভাবে মারিস না, আয় আমরা যুদ্ধ করি, যে জিতবে সে বাঁচবে। তখন কি হয়, ওই অবয়বটা মামার গলা ছেড়ে দেয় এবং শরীরটা আবার ছোট করে নিয়ে আসতে শুরু করে, ছোট করতে করতে একজন স্বাভাবিক মানুষের যে উচ্চতা 5 ফুট 7-8 ইঞ্চি এইরকম উচ্চতায় চলে আসে। এরপরে মামার উপর ঝাঁপিয়ে পড়ে, শুরু হয় ধস্তাধস্তি। এদিকে ধস্তাধস্তি চলছে আর মামার কোমর থেকে কিন্তু টর্চ লাইট খুলে পড়ে গেছে, কোথায় পড়ে গেছে উনি বলতে পারেন না। ধস্তাধস্তি চলছে, মামা দোয়া কালাম পড়ছেন, ও কিল ঘুষি মারে, মামাও কিল ঘুষি মারেন, এভাবে চলছে। ওদিকে এই যে মামার যিনি বাবা, উনি চিন্তা করছেন কি ব্যাপার, ও আখ আনতে গেল জিয়াদের বাড়িতে, এতক্ষণ তো লাগার কথা না, আর রাতের বেলা তো কারো খেতে ঢুকে আখ ভাঙা ঠিক হবে না, এটা তো নিয়ম বহির্ভূত, এই জন্য ওদের বাড়িতেই আখ থাকে, এই জন্য ওইখানে আনতে গেছে, কিন্তু এতক্ষণ তো লাগার কথা না, বিপদ আপদ হলো না। তো এই চিন্তা করে মামার বাবা আবার উনি টর্চ লাইট নিয়ে বেরিয়েছেন, টর্চ লাইট নিয়ে বেরিয়েছেন, উনি ওই পথ দিয়েই যাচ্ছেন, কাউকে দেখেন নাই। পরে ওই যে জিয়াউল হক যিনি, উনিও এই মুজাহিদ ভাইয়ের মামা হন সম্পর্কে, এই জিয়াউল হক মামার বাড়িতে এই মামার বাবা গেছেন, তাকে ডাক দিলেন, উনি উঠলেন, জিজ্ঞেস করলেন যে সে আসছে কিনা, বলে না তো সে আসে নাই। তখন কিন্তু ওই মামার বাবা খুব চিন্তিত হয়ে পড়লেন, তখন বলেন যে এই জিয়া আয় তো, ও তো আসলো, কোথায় গেল, এতক্ষণ তো লাগার কথা না। তখন ওই জিয়াউল হক মামাও উনি আর একটা টর্চ লাইট নিয়ে বের হন, বের হয়ে ওই রাস্তা দিয়ে আসেন, আশেপাশে টর্চ লাইট মারতে থাকেন, ক্ষেতের মধ্যে নামেন, টর্চ লাইট মারতে থাকেন, তন্ন তন্ন করে খোঁজেন, কেউ কিচ্ছু দেখছে না, অথচ ওই মামা কিন্তু ওই অবাবটার সাথে ওইখানে ধস্তাধস্তি করছে, কিন্তু কোনো চিহ্ন পর্যন্ত সেখানে নেই। এমন একটা মায়াজালের মধ্যে আবদ্ধ করে ফেলেছে মামাকে। এদিকে ধস্তাধস্তি তো চলছে, একটা পর্যায়ে মামা বুঝতে পারেন যে ওনার শরীরের শক্তি শেষ হয়ে আসছে, উনি আর পারবেন না তার সাথে। এখন উনি টর্চ লাইটটা খুঁজতে থাকেন। উনি চিন্তা করেন টর্চ লাইটটা যদি ওই অবয়বটার দিকে সে আলো ফেলতে পারেন টর্চ লাইট দিয়ে, তাহলে হয়তো বা টর্চ লাইটের মাধ্যমে ওই আলোর মাধ্যমে তাকে মোকাবেলা করা যেতে পারে। উনি ধস্তাধস্তি করছেন, একটা পর্যায়ে ওই অভাবটাকে ছুটিয়ে দিয়ে আবার টর্চ লাইট খুঁজতে থাকেন। ওই অভাবটা আবার তার উপর ঝাঁপিয়ে পড়ে, আবার উনি ওটাকে ছাড়িয়ে দিয়ে টর্চ লাইট খুঁজতে থাকেন। এইভাবে চলছে বেশ খানিকক্ষণ, একটা পর্যায়ে উনি টর্চ লাইটটা পেয়ে যান। পাওয়ার পর উনি টর্চ লাইট জ্বালানোর চেষ্টা করছেন, কিন্তু টর্চ লাইট জ্বলছে না। হয়তো বা হাত থেকে পড়ে যাওয়ার কারণে কোনো সমস্যা হয়েছিল, এরকম হতে পারে, বা অন্য কোনো কারণও হতে পারে। তো ওই মামা কি করেন, যখন দেখছেন যে ওই অভাবটা তার দিকে আবার এগিয়ে আসছে, ও টর্চ লাইটের সামনের অংশ দিয়ে প্রচন্ড জোরে ওই অভাবটার মাথায় দেন এক বাড়ি। ওই বাড়ি দেওয়ার সাথে সাথে ওই অভাবটা দূরে সরে চলে যায়। এরপরে মামা অনুভব, মানে ওনার অনুভব যেটা হচ্ছিল সেটা হলো যে ওনার শরীরে অনেক জায়গায় মারাত্মক ব্যথা, আর কিছু জায়গায় কেটে গিয়েছিল, এবং ওনার প্রচন্ড মাথা ঘুরছে। এভাবে উনি একটা সময় সেন্সলেস হয়ে পড়ে যান। ওদিকে সারা রাত ধরে মামাকে গ্রাম ভরে খুঁজেছে, ওই জায়গা দিয়ে খুঁজেছে, কেউ কোথাও মামাকে খুঁজে পায়নি। তারপর সকালবেলা যখন ফজরের আজানের পর সূর্য উঠছে, চারদিকে কিছুটা আলোকিত হয়েছে, ওই সময় একজন কৃষক কাঁধে লাঙল নিয়ে তার গরু নিয়ে সে মাঠে যাচ্ছিল। তখন ওই রাস্তার পাশে ওই ক্ষেতের মধ্যে মামাকে ওই কৃষক দেখতে পান। অথচ ওই দিক দিয়ে অনেকবার খোঁজা হয়েছে সারা রাত ধরে, কেউ মামাকে দেখতে পায়নি। তো উনি ওইখান থেকেই মামার বাড়িতে মামার বাবার নাম ধরে ডাক দেন, কাছেই তো বাড়ি, বাড়ির লোকজন চলে আসে, এসে দেখে মামার এই অবস্থা। এবং আর একটা ব্যাপার হলো, মামা যেখানে পড়েছিল সেখান থেকে 10-12 হাত দূরে একটি কাক, স্বাভাবিক আকৃতির থেকে একটু বড় সাইজ একটি কাকও মৃত অবস্থায় পড়েছিল। তো লোকজন মামাকে উদ্ধার করে, উদ্ধার করার পর ওই কাকটিকেও দেখে সন্দেহ করে, ওই কাকটিকে উদ্ধার করে নিয়ে আসে। পরে মামার জ্ঞান ফেরানো হয়, জ্ঞান ফেরার পর মামা সবাইকে এই বিষয়টি খুলে বলেন যে এই এই ঘটনা। তখন সবাই বলে যে তোমার ওই টর্চের যেই আঘাত ওই অবয়বটা পেয়েছে ওতেই ও মারা গেছে। আঘাতটা খুব জোরে ছিল, কারণ মামার শরীরে তো শক্তি কম ছিল না, সেই রকমের জোরে আঘাত দিয়েছিলেন। দেখলো টর্চ লাইটের একটা অংশ চ্যাপ্টা হয়ে গেছে, তার মানে কি জোরে উনি আঘাতটা করেছিলেন। আর ওই কাকটাকেও কবর দিয়ে দেয়। এরপরে ওই যে হয় না যে কোনো একটা জিনকে মেরে ফেলার পর তার আত্মীয় স্বজনরা এসে ঝামেলা করে, আছর করে, ভাঙচুর করে, এইরকম কিচ্ছু হয় নাই। মামা এমনিতেই আল্লাহর রহমতে সুস্থ হয়ে যান। এরপরে কেটে যায় অনেকগুলো দিন, বেশ অনেক বছর কেটে গিয়েছে, এই ঘটনার কোনো প্রভাব তার উপর পড়েনি। এরপরে মামার সাথে আর একটা ঘটনা ঘটে, সেটা হলো যে ওনাদের যেই বাগমারা পশ্চিম পাড়া গ্রাম, হ্যাঁ, তো এই গ্রামেই আসলে ওই সময়ে কোনো দোকান ছিল না, নিত্য প্রয়োজনীয় কোনো জিনিস কেনার দোকান ছিল না। ওনাদেরকে প্রায় 1 কিলোমিটার হেঁটে অন্য আর একটা জায়গায় যেতে হতো, সেখান থেকে প্রয়োজনীয় জিনিস কিনে আনতে হতো। তো মামার কিন্তু অভ্যাস ছিল এরকম সন্ধ্যার পরে গিয়ে ওখানে বন্ধু বান্ধবদের সাথে একটু আড্ডা দেওয়া, ওনার আবার বিড়ি খাওয়ার অভ্যাস ছিল, আর একসাথে বসে ওনারা লুডু খেলতেন ওই দোকানের কাছে বসে বন্ধু বান্ধবদের সাথে, এটা ওনার অভ্যাস ছিল। তো উনি স্বভাব সুলভ যেই অভ্যাস, এই অভ্যাসটা মনে করে যাচ্ছিলেন সে দোকানের দিকে। তবে যখন যাচ্ছিলেন তখন যে খুব যে বেশি রাত হয়েছে তা কিন্তু না, উনি যাচ্ছেন তখন তো আসলে বাচ্চা কাচ্চারা যে সন্ধ্যার পরে বাইরে থাকবে এটা কল্পনাই করা যেত না, কারণ সন্ধ্যার পরে পরিবারের সদস্যরা অধিকাংশই ঘুমিয়ে পড়ত। উনি যখন যাচ্ছিলেন তখন প্রায় এশার নামাজের সময় হয়ে গেছে, বা এশার আজান হয়ে গেছে এমন একটা সময়, কারণ ওই দিন ওনার ওই দোকানে যেতে একটু দেরি হয়ে যায় অন্যান্য কৃষিকাজের ব্যস্ততায় আর কি। তো উনি যাচ্ছিলেন, উনি যাওয়ার পথে একটা ছোট্ট ব্রিজ পড়ে, ছোট্ট একটা ব্রিজ, একটা খালের উপরে ব্রিজ আছে আর কি। তো উনি ওই ব্রিজটার কাছাকাছি গিয়েছেন, তো ব্রিজটার উপর দিকে মানে ঢাল বেয়ে তো উপর দিকে উঠবেন, তারপরে তো আবার সমান্তরাল, তারপর আবার নিচে ঢাল। তো উনি ওই ওঠার সময় দেখতে পাচ্ছেন যে তিনটা অবয়ব, হয়তো বাচ্চা 10-12 বছর বয়সী ছেলে পেলে বা 7-8 বছর বয়সী ছেলে পেলে যতটুকু উচ্চতা হয় মনে হচ্ছে, এরকম তিনটা অবয়ব ছোটাছুটি করছে, খেলাধুলা করছে। তো উনি চিন্তা করে কি ব্যাপার এত রাত্রে এই বাচ্চা কাচ্চা আবার কোত্থেকে আসলো। উনি ওইখান থেকেই বলে ওঠেন যে ওই কেড়ে তোরা কোন বাড়ির ছেলে পেলে তোরা এত রাত্রে এখানে কি করিস। ওনার কাছে কিন্তু টর্চ লাইট ছিল, কিন্তু টর্চ লাইট জ্বালাচ্ছিলেন না, ওটা ওনার কোমরেই ছিল, টর্চ লাইটটা কোমরে গুঁজে রাখতেন আর কি। তো এই কথা বলার সাথে সাথে ওই অবয়ব তিনটি খেলাধুলা এবং দৌড় ঝাঁপ করা থামিয়ে দেয়। তারপরে দেখেন যে ওই অবয়ব তিনটা নাই। উনি চিন্তা করেন কি ব্যাপার, কোথায় গেল এরা, আমাকে দেখে আবার ভয়ে পালালো নাকি। তো উনি ব্রিজের উপর উঠেছেন, যেই না উঠেছেন হঠাৎ করে ওনার মনে হলো কে যেন ওনার ঘাড়ের পেছনে চেপে ধরেছে, এবং চেপে ধরে যেভাবে ঢিল ছড়ে ওইভাবে ওনাকে ছুঁড়ে মেরেছে ওই ব্রিজ থেকে নিচে খালের মধ্যে। ওই সময় কিন্তু বর্ষাকাল ছিল, ওইখানে যখন ছুঁড়ে মেরেছে উনি পানির মধ্যে পড়েছে। পানির মধ্যে পড়ার পর ওনার কাছে মনে হলো কেউ পানির নিচ থেকে একজন ওনাকে টেনে ধরেছে, আর উপর থেকে কেউ ওনার মাথার উপর চাপ দিয়ে দিয়ে ওনাকে পানিতে চুবানোর চেষ্টা করছে। তো ওইখানে ধস্তা ধস্তি হচ্ছে। এই যে খালটা, এই খালটা আবার বাৎসরিক চুক্তিতে কিছু জেলেরা লিজ নিত, যে ওই বছরে ওই খালের ওই জায়গাটুকুর মধ্যে তারা মাছ ধরবে, যত মাছ পাবে সব তাদের। এর বিনিময়ে ওই খালের ওই অংশের যে মালিক তাকে একটা টাকা দিতে হতো, যেটা এখনো বাংলাদেশের বিভিন্ন জায়গায় আছে। তো ওইখানে ওই কিছু জেলেরা মাছ ধরার জন্য এসেছিল, তারা মাছ ধরছিল, এবং তারা থাকার জন্য একটা তাঁবুর মতো ঘর বানাতো, পলিথিন টলিথিন বা তেরপল দিয়ে এগুলো দিয়ে ঘর বানাতো আর কি। তো ওই ঘরের মধ্যে একজন লোক ছিল, উনি এরকম শব্দ শুনে মনে করছে বড় কোনো মাছ, তো টেটা নিয়ে বের হয়েছে যে মাছ এটাকে মারব, কারণ ওই জায়গাতে তো উনি জাল পাতেন নাই। তো উনি দেখেন যে একটা মানুষের মতো অবয়বকে কিছু একটা চুবানোর চেষ্টা করছে। তো উনি আবার এটা দেখে বুঝতে পারেন যে এটা তো আসলে কোনো মাছ না, তো কে এটা দেখার জন্য উনি আবার ওনার তেরপলের ওই তাঁবুর মধ্যে ঢুকে টর্চ লাইটটা নিয়ে এসেছেন। টর্চ লাইট নিয়ে উনি যখন টর্চ লাইটের আলো ফেলেছেন সেখানে, সেখানে ওই অবয়বটাকে আর দেখেন নাই, খালি দেখেন এই মামা সেখানে পানির মধ্যে হাবুডুবু খাচ্ছে। যে মামাকে আবার চিনতেন, ওই জেলেও তাকে মামা বলে সম্বোধন করতেন, বলে উঠলে মামা তুমি এখানে কি করো। তখন মামা আবার বলে ওঠেন যে ভাই আগে আমার একটু বাচ্চা উদ্ধার করো, তারপরে বলছি সবকিছু। তখন উনি ওইখানে গিয়ে মামাকে উদ্ধার করেন, উদ্ধার করার পর এই সব ঘটনা খুলে বলেন যে এই এই ঘটনা। তো এরপরে মামা কিছুটা অসুস্থ ছিলেন, তারপর আল্লাহর রহমতে সুস্থ হয়ে যান। এই যে দুই দুটো ঘটনা ওনার সাথে ঘটলো, এটার কারণে কিন্তু উনি কোনো ঝাড়ফুঁক করার নাই কোথা থেকে, বা কোনো হুজুরের কাছেও যান নাই, কোনো কবিরাজের কাছেও যান নাই। আর এইটার প্রভাবে যে ওনার মারাত্মক কোনো ক্ষতি হবে এমনটাও হয় নাই। তো এই মামা এখনো জীবিত আছেন, জিয়াউল হক মামা, যার বাড়িতে আখ নিতে গিয়ে ওই প্রথম ঘটনাটি ঘটেছিল, তিনিও জীবিত আছেন। মামা এখনো অনেক শক্ত সামর্থ্য আর কি, আল্লাহর রহমতে উনি এখনো অনেক ভালো সুস্থ আছেন। শক্তি তো আর আগের মতো নাই, বয়সের কারণে শক্তি অনেক কমে গেছে। তো শুভকামনা রইল এই মামার জন্য, যিনি এরকম ভয়ানক দুটো ঘটনা ফেস করেছিলেন। আর গ্রামে কিন্তু এই ধরনের ঘটনা হয়। আর প্রিয় লিসেনার্স, এই ঘটনাগুলো শুনতে আসলে আমাদের কাছে অনেক ভালো লাগে, কেন যেন আমার কাছে বেশি ভালো লাগে, মনে হয় আমি চলে গেছি সেই গ্রামে, সেই ক্ষেতের মধ্যে, সেই আইলের মধ্যে, সেই বিলের মধ্যে, সেই ছোট ছোট কালভার্টের মতো ব্রিজগুলোর উপরে চলে গেছি, চাঁদের আলোতে ওই পরিবেশটা কেমন দেখা যায় একটু আমরা চোখ বন্ধ করলেই যদি ভাবি খুব ভালো লাগে। প্রিয় লিসেনার্স, এটাই ছিল আমাদের 86 নং এপিসোডের শেষ ঘটনা, এবং আমরা যতগুলো ঘটনা আপনাদের সামনে উপস্থাপন করলাম, আশা করছি ঘটনাগুলো আপনাদের ভালো লেগেছে। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যারা এই ঘটনাগুলো আমাদেরকে কষ্ট করে পাঠিয়েছেন। প্রিয় লিসেনার্স, আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি যারা কষ্ট করে এতক্ষণ ধৈর্য ধরে ঘটনাগুলো শুনলেন। আশা করছি আমাদের এবার এপিসোড আপনাদের ভালো লেগেছে, আর ভালো লাগলে আমাদের চ্যানেলের লাইক বাটনে প্রেস করে দিতে কিন্তু ভুলবেন না। এই মুহূর্তে অনেকেই যুক্ত আছেন আমাদের সাথে যারা লাইভ শুনছেন, আবার পরবর্তী যারা শুনবেন অবশ্যই লাইক বাটনে প্রেস করে দিবেন ইনশাল্লাহ। আর যারা আমাদের চ্যানেলে এখনো সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন প্লিজ। আর আপনারা যারা ঘটনা পাঠাতে চান তারা লিখে অথবা রেকর্ড করে যে কোনোভাবে ঘটনা পাঠাতে পারবেন আপনাদের horrorworld@gmail.com এই ইমেল অ্যাড্রেসে। ইমেল অ্যাড্রেসের স্পেলিংটা আমরা আমাদের ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রেখেছি, সেখানে গিয়ে স্পেলিংটা চেক করে নিতে পারবেন। আর এই ভিডিওর ডিসক্রিপশনে আমরা আমাদের ফেসবুক পেজ এবং গ্রুপের লিঙ্কটা দিয়ে রেখেছি, সেখানে গিয়ে আপনারা আমাদের পরিবারের সদস্য হয়ে যেতে পারবেন। প্রিয় লিসেনার্স, আসছে শনিবার হরর নাইট এপিসোড ইনশাল্লাহ নিয়ে হাজির হচ্ছি রাত 10:59। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া রইল, আপনাদের পরিবারের প্রত্যেকের জন্য দোয়া রইল। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন, আপনারা হরর ওয়ার্ল্ডের সাথে রাখুন। আসসালামু আলাইকুম। প্রিয় লিসেনার্স, চলে